exclusively on FusionBD.com.
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেট, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। সিক্রেট শুরু করছি আমরা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ। ঢাকা এফএম 90.4 এ আমি আরজে কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছি। আমি শুরুতেই আমার গেস্ট যিনি রয়েছেন আজকের সিক্রেটসে, নিজের সিক্রেটসগুলো রিভিল করবার জন্য তার সঙ্গে আপনাদের পরিচিত করাতে চাই। তারপর আমি কিছু বিষয় আপনাদের সঙ্গে বলবো। ওকে, প্রথমে আপনার নামটা বলেন।
আমার নাম হলো মোর্শেদ।
মোর্শেদ ভাই, আপনি এখানে আপনার নিজের নাম যে নামটা বলেছেন সেটা আপনার পারিবারিক দেয়া নাম, কোনো প্রকার কোনো ছদ্ম বা গোপনীয়তার আশ্রয় নেন। ওকে, বয়স কত এখন আপনার?
আমার বয়স 48-49।
48-49। আপনি পেশায় কি করছেন এখন?
বর্তমানে আমি কৃষক।
কৃষক, আপনি আজকে যে ঘটনাটা বলতে যাবেন এখানে, এটা খুবই দুর্ধর্ষ ঘটনা এবং ভয়াবহতম ঘটনা। সিক্রেটস আপনি কেন এটা বলতে আসলেন?
বলতে আসছি এই জন্য, আমি সবসময় আপনার এই যে অনুষ্ঠান শুনি, শুনতে শুনতে একদিন ভালো লাগলো আর আমি নাম্বারটা নিলাম। নাম্বার নিছি, আপনি এই স্টেশনে ছিলেন না?
জি, আগের স্টেশনে ছিলাম। হ্যাঁ বলেন।
ওখানে আমি ফোন দিয়েছিলাম, ওখানে ফোন দেওয়ার পরে ওরা শেষ পর্যন্ত আমাকে বলে এখানে আসো, আমি দেখতেছি আপনি ওই স্টেশনে নেই। আপনি যখন প্রথম একটা মেয়ে একটা ছেলে নিয়ে অনুষ্ঠান করছেন,
রাইট, জীবন গল্প শুরু হয়েছিল অমিত
লাভরের, রাইট, হ্যাঁ, সেদিন আমি কি আমি দেখতেছি কি দিয়ে থাকতে কেনে নেই। যাই হোক, আপনি যখন আবার নাম্বার দিয়েছেন আমি আপনার নাম্বারে ফোন দিয়েছি।
মানে আপনি, আমি ওই স্টেশনে নাই বলে আপনি ওই স্টেশনে যাননি? এই স্টেশনে
সবসময় আমাকে জ্বালাতন করে, ভাই আপনি আসুন আমাদের সাথে কথা বলেন। আমি বলি ভাই আমার অনুষ্ঠান হয়ে গেছে।
আচ্ছা,
কোনো সমস্যা নেই, আসতে পারবেন। আমি বলি না আমি আর যাবো না, অনুষ্ঠান একবারে হয়ে একবার বসছি।
আচ্ছা,
এরকম বলছি আমি আপনার সবকিছু আমার ভালো লাগে।
ঠিক আছে, মানে আপনি আমার কাছে এসেছেন, আমাকে ভালোবেসে এসেছেন এই জন্য, বাট আবার বা এই অনুষ্ঠানটাতেই আপনি বলতে চান?
জি জি,
মানে এটাই আমার প্রশ্ন যে আপনি কেন সিক্রেটসটা বেছে নিলেন, কেন কেন বলতে চাচ্ছেন?
আমার মতন যেন আর কেউ এইরকম এই ধরনের ঘটনায় না যায়, অপরাধ না করে।
আচ্ছা, এই কারণেই আপনি বলতে চাচ্ছেন?
এই কারণে বলতে চাই।
আজকে এখানে যিনি এসেছেন তিনি পেশায় একজন কৃষক। আমি অত্যন্ত সম্মানিত বোধ করি যখন মানুষ, আমি কিছুদিন আগে আমার ফেসবুক প্রোফাইলে একটা ভিডিও শেয়ার করেছিলাম, একজন গাজীপুর থেকে এসেছেন দৃষ্টি প্রতিবন্ধী, সারা জীবন তিনি দেখেন না। আমি ডেফিনেটলি শিওর আমার মানুষের নাম মনে থাকে না, আমি তোমার নাম মনে করতে পারছি না এই মুহূর্তে, তোমার সাথে আমার কথা হয়েছে, তো তোমার একটা ভিডিও আমি ফেসবুকে দিয়েছিলাম এবং তুমি এখানে এসেছিলা, তোমার সঙ্গে কথা বলেছি। আমি আমি খুবই খুবই কৃতজ্ঞ এই কারণে যে এই রকম প্রান্তিক পর্যায়ের মানুষ যারা, তারা আমাকে এতটা ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, আই হ্যাভ গট লট অফ থিংস ইন মাই লাইফ, বাট দিস কাইন্ড অফ লাভ ইজ রিয়েলি অ্যামেজিং, এবং এটার কোনো তুলনা হয় না। জি, আমি আমার জীবনে অসংখ্য মানুষের সঙ্গে মিশেছি এই অনুষ্ঠানের পার্সপেক্টিভ থেকে। আমি নিজের কথা কখনোই বলি না, বলি না এই কারণে যে নিজের বিষয়গুলো এভাবে ফোকাস করাটা আমাদের সোসাইটিতে ভালো দেখায় না, ভাবে যে নিজের ঢোল নিজে পেটাচ্ছি, উচিত না। কিন্তু মাঝে মাঝে এত বেশি আপ্লুত হয়ে যায়, এত বেশি ইমোশনাল হয়ে যায় যে না শেয়ার করে পারি না। আলহামদুলিল্লাহ, আই হ্যাভ গট লট অফ লাভ ফ্রম ইউ গাইজ, অ্যান্ড ইয়েস, আই এম সো হ্যাপি অন দিস গ্রাউন্ড। ঠিক আছে, আমি আমার কথা নাই বা বলি, আমি আপনাকেই ফ্লোর দিই একেবারে যেখান থেকে আপনি বলতে চাচ্ছিলেন। দিল খুলে বলবেন আজকে, ভুলে যান আপনি কে আপনাকে কি মনে করবে, কি হয়েছে না হয়েছে, ভুল করেছেন না অপরাধ করেছেন, সেটা পরের বিষয়। আপনি দিল খুলে যা যা ঘটেছে আপনার জীবনে, আপনি যা করেছেন সেটা আপনি বলুন, শুরু করুন।
প্রথম, আমার বাবা একজন অগ্রণী ব্যাংকের ম্যানেজার, আমাদের চট্টগ্রামে চাকরি করতো। চাকরি করার অবস্থায় আমাদের চট্টগ্রাম থেকে বিয়ে করছে, বিয়ে করার পর ওখানে আমার একটা বোন হয়েছিল আর একটা ভাই হয়েছিল, তখন আমার মাটা মারা যায়, এটা হলো আমার বড় স্বপ্ন।
আচ্ছা, যে মারা যায় সেই কি আপনার স্বপ্ন ছিল নাকি?
হ্যাঁ, সেই আমার স্বপ্ন,
মানে আপনার মা দ্বিতীয় মা ছিল,
আমার বাবার প্রথম স্ত্রী, আমি হলাম দ্বিতীয় স্ত্রীর ছেলে।
আচ্ছা আচ্ছা, ওকে।
ঢাকা চাকরি করে, ঢাকা চাকরি করা অবস্থায় আমার বহুত ম্যানেজার আমার আব্বার একজন ছিল পিউন।
জি,
তার বাড়ি হলো গোড়াশাল।
আচ্ছা,
রমজানের সময় বলতেছে স্যার আপনি বাড়িতে যাবেন না, রমজানের ঈদে আর কি।
জি
বলে ভাই আমি তো বাড়িতে যাতে মন চাই না, যার কারণে আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে, ওইগুলো আমার শ্বশুর বাড়িতে, আমি এখানেই থাকবো। তখন ওই ফিল লোকটা বলে স্যার তাহলে আমার বাড়ি এখানে কাছে গোড়াশাল, চলেন আমাদের দেশে যাই গোড়াশাল নিয়ে যাই। ঠিক আছে, যে ওর সাথে তো আরও আগেই কথাবার্তা ছিল হয়েছে। তখন বলে আপনার ফ্যামিলিতে কে গেছে, বলে আমার তিনটে বোন আর আমি, মাও নেই বাবাও নেই। গেছে যাওয়ার পরে আমার বাবা এখানে একদিন ছিল, একদিন থাকার পরে বলতেছে ভাই আপনার জীবনকে আমি দেখতেছি, মহিলা একটা বিধবা বেশে এই থেকে। তখন ও বললো যে আমার বোন, আমার বোন তো বিধবা বেশে কেন? ওই আমরা এই টুঙ্গিতে বিয়ে দিয়েছিলাম।
আচ্ছা,
টুঙ্গিতে বিয়ে দিয়েছিলাম, ওর একটা এক বছরের ছেলে নিয়ে আসার সময় নাকি এদের সাঁচদোনা গ্রামের একটা গ্রাম আছে নামের, ওইখানে গাড়ি এক্সিডেন্ট হয়ে স্বামী সহ ছেলেটা মারা যায়।
আচ্ছা,
তখন ওই সময় আমার বাবা বলে আচ্ছা ঠিক আছে, তো আবার বিয়ে দিতে হবে, ওকে বিয়ে দিবেন আমার কাছে।
ওকে,
তখন আমার মামার এক চাচা আছে, তার নাম মুজিব।
জি,
তখন ওকে বললো বলে ঠিক আছে বিয়ে দিয়ে দে। বিয়ে দেওয়ার আগে আমার মামা একটা আমার বাবাকে কথা বলছে, তোমাকে আমার বোনটা দিতেছি, কোনো কারণে যদি আমি না থাকি আমার আরো দুটো বোন এগুলি দেখতে হবে।
এটা কে বলেছে?
আমার মামা।
আচ্ছা,
যার কারণে আমার বাবা নেই মা নেই।
ওকে, মানে বলেছে যে এক বোনকে আমি দিচ্ছি তোমার কাছে, কিন্তু যদি কোনো কারণে আমি না থাকি তাহলে তাদেরকে দেখতে হবে তোমার। আচ্ছা, মানে আপনার মার বিয়ের ঘটনা। তো আপনার মা কি বিধবা ছিলেন? না, বিধবা
ছিল,
বিধবা, তার আগের একটা বিয়ে হয়েছে।
আচ্ছা, তখন বাবা বিয়ে করলো, বিয়ে করে টাকা নিয়ে আসলো। টাকা আনার পরে কিছুদিন পর আমার একটা ভাই বড় ভাই, আমার ভাই হয়, এরপরে আরেকটা ভাই হয়, তিন নম্বর আমি।
জি,
না আমি জন্ম হই কিছুদিন পরে, যখন বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গেল তখন আব্বা আমাকে নিয়ে গোড়াশাল চলে গেল।
আচ্ছা,
গোড়াশাল যখন যাই ওই যুদ্ধের সময় আমার মামাটা মারা যায়। যাই হোক, যুদ্ধ শেষ হয়েছে, যুদ্ধ শেষ হওয়ার পর আব্বা যখন চাকরিতে রিটায়ার হয়ে গেছে, এখন চিন্তা ভাবনা করতেছে চট্টগ্রাম চলে যাওয়ার জন্য। আবার দেখতেছে আমার দুই খালা, যাই হোক ওদেরকে একটা একটা করে বিয়ে দিল, আমাদেরকে নিয়ে চট্টগ্রাম চলে গেল। চট্টগ্রাম যাওয়ার পর আমার আর একটা ভাই হয়েছিল, হওয়ার পর ওই যে আমার সব ভাই আছে, আমার সব বোন আছে।
কয় ভাই বোন ছিলেন আপনারা সব মিলায়?
সব মিলিয়ে আমরা এই পাঁচ ভাই দিন এক বোন।
পাঁচ ভাই এক বোন। ওকে,
তখন বোনটা তো বিয়ে দিয়েছে, ভাইয়ের জন্য ফাঁসপতি এলাকা থেকে একটা বউ আনছে, এখন আমার মায়ের সাথে ওর সাথে কি অ্যাডজাস্ট হয় না। তখন আমাদের গ্রামে বলে তাবিজ করা হয়, তো আপনারা একটা অনুষ্ঠান করতেন ব্ল্যাক মিউজিক।
জি, অনেক আগে করতাম একটা রেডিওতে একটা অনুষ্ঠান। হ্যাঁ,
ওই ব্ল্যাক মিউজিক করে আমার মাকে মেরে ফেলছে। তখন আমার বয়স ছিল 6 বছর।
আচ্ছা,
আমার মারা যাওয়ার পরে আমাদের চিন্তাধারা করে আমার আব্বা অসুস্থ হয়ে গেছে। আমার ছোট ভাই দেখে এটাকে, ওই আমার আব্বা প্রথম যাকে যে জায়গা থেকে বিয়ে করছে ওর একটা বোন ওর আমার খালা সম্পর্কে আর কি, কোনো ছেলে মেয়ে নাই, আমার ছোট ভাইটা উনি নিয়ে গেছে খালার জন্য। তখন আমাকে এক মাদ্রাসায় দিছে, আমার বড় দেখে ওকে এক মাদ্রাসায় দিছে, আমি খালাই বাড়িতে চলে আসছি। এর বড়টা দেখে এটা এই ওই সময় ক্লাস 6 নাকি 7 লেখাপড়া করতেছে। একদিন আব্বা আমি মুড়ি খাইয়া পানি খাইয়া ঘুমাইছি, তখন আব্বার সেদিন ডায়রিয়া হয়ে গেছে, আমাকে লইয়ে লইয়া 2-3 বার দূর উঠছে, আমার বিরক্ত হয়ে গেছে। তো আমি 7 বছর ছেলে, বুঝি যেত না কিছু। আবার যখন আমাকে বলতেছে আমাকে একটু ডর ভাই, আমি রাগ করি আমার বাবা বললাম না, আমার আব্বা তখন পায়খানা ভাত সাফ করে দিয়েছে, আবার নিজে নিজে পানি দিয়ে মুছছে, মুছার পর আমাকে বুকে নিছে। সেদিন রাতে আমার বাবা মারা যায়, আমি আমার বাবার বুকে, সকালে আমি উঠতে পারি না, আমার বাবা মা কি ভেবে রাখছে মাথাটি এখানে। তখন সবাই আসি দহন করি, দহন করার পর আমার বোন আমাকে বলে তুই কোথায় থাকবি, আমি আমি এখানে থাকবো। তো আমার সব বোনকে চলে গেলো, আর আমার মাঝ ভাই শহরে চলে গেলো। তারপর ভাই যে দুইটে এই একটা মাদ্রাসা দিছে, এটা এক মাদ্রাসার ইমাম এই অর্থাৎ প্রিন্সিপাল, উনি লালন পালন করতেছে, আর একটা আমার খালার কাছে আছে, যাক এভাবে দিন যেতেছে। কিন্তু এখানে যে আমার দুটা খালা ওরা কিন্তু জানে না,
জানে না বলতে
আমার মাঝে মারা গেছে, ওরা খবর পায় না।
কেন খবর পায়নি?
কোনো যোগাযোগ নেই,
ফ্যামিলির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না আপনাদের সঙ্গে?
এখানে ঢাকা, আমরা চিটাগাং।
আচ্ছা,
শুনছি কিনা এটাও জানি না। যাক, তখন
আপনি থাকলেন কার কাছে বেশি?
আমি আমার বাবি, আমার এই মূলত আমার কাহিনী শুরু।
জি,
আমার ভাবি আমার বলে তুই গাছ কাটতে যা, গাছ কাটি আসলাম।
ভাবি মানে আপন ভাবি? তাহলে
সব ভাবি, যে ভাবি ব্ল্যাক মিউজিক করে আমার মাকে মারছে, ওকে আমি 3 বার গুলি করেছি, আমার ভুলবার ভাই হয় না।
সেখানে আপনি থাকছিলেন বা সেখানে বড় হয়েছিলেন, তো আপনাকে ঘাস কাটতে পাঠালো, সে সময় আপনার বয়স কত?
সাত বছর।
স্কুলে পড়েন না আপনি? স্কুলে যাওয়াই হয়নি আপনার? বাকি ভাই বোনরা কি স্কুলে পড়াশোনা করেছে আপনার?
ছোটটা তো আমার খালার কাছে দিছে, আমার বড়টা মাদ্রাসায় দিছে।
বাকি তো আরো ছিল ভাই বোনরা, সবাই ঘরে ছিল?
বড়টা ক্লাস 6 7 পর্যন্ত পড়ছে, তারপর ও শহরে চলে আসছে, তো নিজে নিজে সব কিছু করতে পারতেছে। আমি তো তখন ল্যান্ডা।
সেটা বুঝতে পারছি। আপনার বাবা তো ব্যাংকে ভালো অফিসার ছিলেন না? কিসে কাজ করতেন?
অগ্রণী ব্যাংকের ম্যানেজার।
অগ্রণী ব্যাংকের ম্যানেজার ছিলেন, বেতন টেতন তো ভালোই পেতেন।
ওই সময় তো টাকার তেমন মূল্য ছিল না। তখন
বাবার জমি জমা কিচ্ছু ছিল না?
ছিল, এখনো আছে, কিন্তু
আপনার কপালে হয়নি?
আমার কপালে হয় না যে আমার পরে দিতেছি।
আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো ঘাস কাটতে পাঠালো আপনাকে?
আমাকে ঘাস কাটতে পাঠাতো, আমি ঘাস কাটি আসতাম, আসার পরে বলি বাদ দাও, এতটুকু দিত, তাই আমার পেট ভরতো না। যাই হোক, আবার ঘাস কাটতে যেতাম, বাদ দিলেও দিল না দিলেও নাই, যাই হোক এইভাবে চলতেছে। কিছুদিন পর আমি ঘাস কাটতে গেছি, একটা লোক আমাকে বলে তুই খালকে যে একটা দা নিলি, দা চিনেন আমাদের চট্টগ্রামে?
জি দা চিনি আমি। হ্যাঁ,
তুই একটা দা নিলি, দাটা কই? আমি বলি আমি তো কোনো দা নিই নে, তাই আমার সাথাই আমাকে মাইকদের করে এখান থেকে আনছে। আনার পর আমার বাবি কি বললাম, আমি বলে কি দা লইছি? হ্যাঁ, আমার বাবি বলে তুই কালকে দা নিছিস, দাটা কই? আমি কি দা নিছি, আপনি কি বলেন এটি? হ ওইখানে ভাই আমাকে টসিদি বাঁধি এমন ফিরে ফিরেছে, সবাই আমারে মারত। আমার এলাকার একটা লোকও আমার বিটা হাত বাঁধেন, এরকম লোক নেই, কেউ আমাকে দিতে বাদ দিত না, শুধু মারত। আমি রেতে মানুষের ঘরের বাইরে 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 ঘুমিয়ে থাকতাম। মাইক দেওয়ার পর আমি আমার কাছে নাই, আমি নিছি না, আমি করতে গিয়ে দিন। দুদিন পর আবার আমার আসলো দা দে, আমি বলি আমার আমি তো কোনো দাটা লই নিয়ে। আমার পর অনেকটা হাফ প্যান্ট ছিল, একটা গেঞ্জি ছিল, তখন সে আবার আমার এই দাহার জন্য আবার ফিটেছি। ফিটার পরে আমার একটা গাছের মধ্যে বাঁধি রাখছি সারাটা দিন। একটা মহিলা আমাদের এলাকার, ও বল কি রে এরে যে বাঁধছে ছাড়ছে না কেন, ছাড়তেছে না কেন, কে বাঁধছে? ওই মনু নিয়ে বাঁধছে, এর নাম মনু নিয়ে।
জি।
তারপর ও আমাকে নিজে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পর সন্ধ্যে হয়ে গেছে, আমি কাটতে 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 গেছি ওই আমার মা বাবার খবর যেখানে সেখানে গেছি, যে ওখানে গিয়ে আমি সরে গেছি আমার সাইডের খিদে। সারা রাতে আমি এখানে ঘুমানো ছিলাম, সকালে আমি উঠে আসলাম। উঠে আসার পর
এই কবরের উপর পড়ে থাকতেন?
হ, এক রাত ছিলাম।
ওকে ওকে।
যখন বাড়িতে আসলাম দেখছি সকালবেলা ওই লোকটা আমাদের ঘর থেকে বাইরে গেছে। তখন চিন্তা করছি এই এখানে কেন ঘুমাবো, তখন তো আমার
কোন লোক আপনার ঘর থেকে বেরোচ্ছে?
ওই যে লোকটা আমাকে মারতো,
আপনার হাত পা বেঁধে রাখতো?
হ, হ,
আপনাদের ঘর থেকে বেরোচ্ছে?
আমাদের ঘর থেকে।
মনু মিয়া?
হ্যাঁ। শুধু আমার বাবি থাকতো ঘর, আমার আর কেউ থাকতো না।
ভাই?
ও তো চাকরি করে, আমার আব্বা চাকরি করতেছে না।
আচ্ছা, ও চাকরি করতো?
হ্যাঁ,
চিটাং শহরে।
হ্যাঁ।
আচ্ছা,
তখন তো কি ঘর থেকে বাইরে গেছে, বাইরে হওয়ার পর আমি বললাম তুমি এখানে কি করতেছো? সে আমার একটা লাঠি দিছে, লাঠি দিয়ে লাঠি যে লাঠির লাগে আমি সরে গেছি, দেখছি একটা বটকি, ওই যে তরকারি কুড়ে বটকি, বটকি নিয়ে দিয়ে হাতে খুব হাতে খুব দিছি, তিনটা আঙুল কেটে গেছে। তখন আমাকে খাও মাও করে যখন কান্নাকাটি করছে, আমার বাবু বাইরেছে, ওদিক থেকে আরও এলাকার লোকজন বাইরেছে, আমি ফালাইয়ে গেছি। আমার বাড়ির থেকে আরও উত্তর পাশে প্রায় 3 কিলো উত্তর পাশে একটা বাজার, বাজারের সামনে গিয়ে একটা দোকান আছে, দোকানের সামনে আমি বসিয়েছি। আমার প্যান্টও ছিঁড়ে গেছে, গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে গেছে, আমার আর কিছু নেই।
আপনার যারা প্রথম অকারেন্স যেটা, সেটা হচ্ছে কোপটা দেয়া, এবং তখন আপনার বয়স কত? 7 থেকে 8 বছর, নাকি একটু বড় হয়েছেন?
বড় হয়েছে, আমি প্রায় 8 বছরের মাথায়।
8 বছরের মাথায়। ওকে।
ওই দোকানের সামনে যখন বসছি আমি বলি কাকা আমি কাজ করবো, আমার কিছু দেন। তো কি কাজ করবি? আপনি যেটা বলেন আমি এটি করবো। এখানে এই ডেকসি হান্ডি যা আছে এগুলি দিতে পারবি? আমাকে বলে তোর বাড়িতে কে কে আছে? তোর বাড়ি কই? এই তো বলুন সারা, তোর বাবার নাম কি? তখন আমি যখন আমার বাবার নাম বললাম, আমার বাবার নাম আদ্যসত্তর। ব্যাংক গেছে আর মেয়ে হবে কাশ্মীর না কাশ্মীর আদ্যসত্তর নাম বলেছে, ও তো ব্যাংকের ম্যানেজার। হ্যাঁ, ব্যাংকের ম্যানেজার। ভাই ও তো মারা গেছে? হ্যাঁ, ও মারা গেছে। ও মারা যাও তো আজকে আমার এই বিপদ। ও আমাকে মাথায় হাত টাত বুলে দিয়ে দুটো প্যান্ট আনলো, দুটো গেঞ্জি আনলো, একটা জামা আনলো, আমাকে বলে তুই এখানে চাকরি করবি। আমি তখন 7 মাস পরে ওর একটা ছেলে আছে, ছেলেটা আমাকে ধরছে দোকানে।
কার ছেলে?
ওই যাকে কুক দিছে হাতে,
মনু মিয়ার ছেলে।
হ্যাঁ হ্যাঁ। তার ছেলে আমাকে দেখার পরে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে মনে হয় বাবাকে বলছে অমুককে আমি অমুকের দোকানে দেখেছি। আবার দোকানের সদাগর হইল ওই মনু মিয়ার মামতো ফুফুতো ভাই।
বিরতি নেবো এখানে প্রিয় শ্রোতা, ভয়াবহ দুর্ধর্ষতম একটা এপিসোড আজকের এই সিক্রেটসে রিভিল হচ্ছে। শুধু একটা কথা বলতে চাই আপনাদের সবাইকে, বারবার বলেছি, যতদিনই অনুষ্ঠান করার সৌভাগ্য আমার হবে ততদিনই বলবো, কোনো অপরাধী, এগেইন আই এম রিপিটিং, কোনো অপরাধী শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড বা পেছনের কোনো কারণ না থাকলে সে অপরাধ করেন না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, এটা আমি আমার অনুষ্ঠানের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বললাম। সুতরাং একজন অপরাধীর দিকে আঙ্গুল তুলবার আগে তার ব্যাকগ্রাউন্ডটা আপনার জানাটা প্রয়োজন, এই কারণে, টু জাস্টিফাই হিম নাম্বার ওয়ান, অ্যান্ড টু জাস্টিফাই ইউর সেলফ টু বি আ গুড ম্যান। ফিরে আসবো মাত্র দুই মিনিট পর।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আজকে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আজকে সিক্রেটসে এখানে নিজের জীবনের সিক্রেটগুলো রিভিল করছি মোর্শেদ। তিনি একজন কৃষক মানুষ, এবং আমার খুব ভালো লাগে এই সব মানুষদেরকে যখন আমি কাছে পাই। উনি প্রায় দু থেকে তিন দিন যাবৎ ঢাকা শহরে, ওনার কোনো থাকার জায়গা নাই, উনি কষ্ট করে হলেও চিটাগং থেকে এখানে এসে অনেকবার আমার সঙ্গে দেখা করে এই অনুষ্ঠানে এসছেন। এবং উনি আগের যে রেডিওতে আমি কাজ করতাম ওখান থেকে ওনাকে বহুবার ডাকা হয়েছে, কিন্তু উনি যাননি। উনি শুধু আমি যেখানে কাজ করছি ওখানেই এসেছেন আমাকে ভালোবেসে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া ইনফ্যাক্ট। এবং কথাটা আসলো ওখানে না, কথা অন্য জায়গাটিতে। এই জায়গাটা হচ্ছে এটাই যে এই মানুষের জীবনে যত ভয়াবহ রকমের ঘটনা ঘটেছে এবং যত ভয়াবহ অপরাধের দিকে তাকে সেই ঘটনাগুলো নিয়ে গেছে, সেটা আজকে জানার পর আপনি মানে থান্ডার্ড হয়ে যাবেন, হয়ে যাবেন, ভয়াবহ রকমের দুর্ধর্ষ রকমের একটি ঘটনা। আপনারা যদি ওনাকে দেখতে চান, কিংবা আপনারা যদি ওনার সঙ্গে যোগাযোগ করতে চান, কিংবা আপনারা যদি পুরো অনুষ্ঠানটি ডাউনলোড করতে চান, চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে। এই মুহূর্তে আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য, সাবস্ক্রাইব বাটনে অবশ্যই আপনি ক্লিক করবেন এবং নোটিফিকেশনটি অন করে নেবেন, এটা আমার সবার প্রতি রিকোয়েস্ট। জি, যেখানটায় আমরা ছিলাম যে মনু মিয়ার কোন একটা ফুফাতো বা মামাতো ভাই হয় হচ্ছে যে সওদাগরের আপনি দোকানে কাজ করছেন, তারপর
এখন এরা আগে কি যোগাযোগ করতেছে আমি জানি না, সকালে দেখছি এরা চার পাঁচজন লোক আসছে, তখন আমার একটু সন্দেহ হয়েছে। কালকে এসেছিলে আমি দেখছি, যাই হোক আল্লাহ যা করে, আমি তো চোর না, ডাকাত না, আমি তো চুরি করিনি, আমি আমাকে কি করবে, কেন লোক আছে না। তখন মনু মিয়া হাতে বেনপিস, ওই সময় দিয়ে আমার বিচার একটা লাগছে, লাগতে দেওয়ার পরে ওই যে তরকারি কুড়ে সার দোকানে ছুরি ছুরি লই আমার যেরকম শক্তি আছে বিচার পেটানির দিকে ঢুকে ঢুকে দিয়ে একবার গুলি টুরি কুটতে দিছে।
আপনি করছেন এটা?
আমি করছি, তখন আমার 8 বছর বয়স, সবাই আমাকে দৌড়ে ডাকতো, এই লোকটাকে মেডিকেল নিয়ে গেছে, আমাকে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর আমাদের আনোয়ার আহমেদ কাটা দিল,
সবাই মিলে আপনাকে থানায় পাঠিয়ে দিল,
লোকটা নাকি মারা গেছে। তখন আমাকে ছেলে ঢুকার পরে এক সেন্ট্রি বলে, ও আমাকে খুব নোংরা ভাষায় বলে, একটা মানুষ মারলি তুই পালা কাজ করতে পারবি? তখন আমি বলি, কাকা মনে আপনি আমার গেলেন কা, আমি আপনার কী করছি, আমার জায়গায় আপনি হলে আরও দুইটা করতেন। দাঁড়িয়ে দিল, যাক এর সাথে কথা বলিল, আপনি এর সাথে কথা বললাম না, 2-3 দিন রাখলো আমাকে থানায়। টাইমলি আমাকে কী দিত, ওই ওদের থানার থেকে ডাইল বাদ দিত, তারপর আমাকে এই যাকে বলে এসআই, এখন তো সব কিছু বুঝতেছি, এসআই আমার কাছে গেল, বলে তুই ম্যাজিস্ট্রেটকে বলবি, ওকে আমি মার্ডার করেছি। তখন বলে তোকে যে মিনিস্টারের কাছে নিমু, আমাকে ও সাইতে 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 164 করার জন্য।
জি বুঝতে পেরেছি, জবানবন্দি নেবে।
জবানবন্দি 164 যদি আমি হই ওর জন্য একটু ভালো, তার কারণ একজন আসামিকে ও দূষিত করলো, ওর প্রমোশন হবে আমি তো বুঝি না। তখন আমাকে যখন নিতেছে কোর্টে, আমাদের কোর্ট হলো চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ে, আমাকে থানা থেকে নিয়ে আসতেছে, তখন আরেক পুলিশ আমাকে বলে এই তোকে যে কথা বলছে এটা যদি তুই যদি ওকে বলস তোর যাবজ্জীবন হয়ে যাবে, তুই এমনি মানুষ মারছিস। তখন চিন্তাধারা করলাম, যাই হোক আমার যতটুকু বুঝে আসে। তারপরে আমি মিস্টারের কাছে গিয়ে বলে দিছি স্যার আমি ফোন করছি, তখন আমি 164 হয়ে গেছি।
164 ধারায় জবানবন্দি যেটাকে বলে। হ্যাঁ
যাই হোক, আমাকে থানা থেকে কোর্ট থেকে এই জেলে পাঠিয়ে দিয়েছে। জেলে যাওয়ার পরে আমাকে কিশোর ওয়ার্ডে দিয়েছে।
কিশোর ওয়ার্ডে, খুব স্বাভাবিক, আপনার তখন বয়স তো বেশি না, 8-9 বছর বয়স।
8
বছর বয়স।
কিশোর ওয়ার্ডে থাকতে থাকতে কিছুদিন থাকলাম, একটা লোকের সাথে পরিচিত হলো, ওর বাড়ি হলো রাউজান, সাজা বুক করতেছে। একদিন আমাকে বলে এই তুই আমার আমাকে বাবা ডাকবি, আমি বলি আমার বাবা আছে, আমার বাবা মারা গেছে, কি হিসেবে আমি তোমাকে বাবা ডাকবো কেন, আমি ফুট আপ করে দিব। আমাদের জেলে কোনো একটা দোষ হলে এটা ফুট আপ বলে, আমি জামাতারকে ফুট আপ করে দিই। তো বলে ফুট আপ করি না, ফুট আপ কেন করবি, তোকে তো আমি ছেলের মতো জানি, তুই আমার বাবা ডাকতে পারবি না কেন। ও কিন্তু আমাকে সবসময় ডাল ভাত রুটি এগুলো স্পেশাল দিত।
আচ্ছা,
তবে ওখানে আরেকটা সাবজেক্ট, তখন তো বুঝতাম না, যে হলে একজনকে একজন ভাই বলাই থাকে, খাবার খাওয়া দাওয়া সব কিছু পাঠাই। হ্যাঁ ওটা আমার ভাই, এক থালি রুটি, ওটা আমার ভাই এক পাট্টা ডাল, ওটা আমার ভাই এক কাটা ভাত, একটা এক পিস মাছ, এগুলি দেয়। তখন আমাকে যে ওয়ার্ডে থাকতাম কিশোর ওয়ার্ড, ওই ওয়ার্ডের একজন ইনচার্জ আমাকে বলে তুই অমুকের কাছ থেকে এগুলি লইছিস, একই তোর ভাই ডাকছে। আমি বলি ভাই ভাই ডাক কেন, কি আমার ভাইয়ের সমান, ও তো আমার বাবা ডাকার জন্য বলতেছে। যাই হোক, ওই সবাই জানাজানি হয়ে গেছে, আমি এসেলে আমার বাবা ও আরো আমার, আমি টাকা অবস্থায় আরো 2 বছর ওই জেলে ছিল।
জি
তখন আমার 4 বছর কাস্টডি হয়ে গেল, 4 বছর পর ও বাইর হয়েছে। বাইর হওয়ার পর ওই দিন আমার সাথে দেখা করছে।
তখন আপনি জেলে?
আমি জেলে,
মানে 4 বছর যাবত জেলে। ওকে,
দেখা করে আমাকে বলতেছে আমি তোকে যদি জামিন করাই তুই কি তোর দেশে আর কি চলে যাবি নাকি আমার কাছে থাকবি। আমি তো সম্পূর্ণ সবকিছু এর কাছে শেয়ার করছি আগে,
মানে পুরো ঘটনা বলছেন।
হ্যাঁ হ্যাঁ, আমি বলি আমার তো জায়গা দেবের মতো এমন কোনো জায়গা নেই, কোথায় যাবো, আমার কাছে থাকবি। যাই হোক, ও আরো দিনের সাড়ে মাস গেছে আমাকে জামিন।
আচ্ছা, কত বছর জেল খাটলেন সব মিলায়?
4 বছর।
4 বছর 2 মাস
বাইর করলো। বাইর করার পরে ও আমাকে জেল গেট থেকে রিসিভ করে নিল। নেওয়ার পরে এই আমাকে এক সেলে নোটবুকে চুল টুল কাটাইলো। বহদ্দার হাট হলো ওর বাসা, লালদিঘির পরে জেল কেন, বহদ্দার হাট ওর বাসা। তখনকার আমলে ছিল 5 টাকা রিক্সা ভাড়া, 5 টাকার একটা রিক্সা নিয়ে এখানে চলে গেলো। চলে যাওয়ার পর আমাকে গোসল টোসল করাইলো। ওর 2টে মেয়ে আছে, ওর ওয়াইফ আছে, ওর ওয়াইফ কিন্তু আমাকে দেখার পর থেকে ওর সাথে কি গালিগালাজ শুরু করে দিয়েছে,
ঝগড়া শুরু করেছে।
হ্যাঁ, তো আমার তাতে কিছু কানা লওয়ার দরকার নেই, ও যদি আমার সাথে উলুট ফালুট করে কিছু বলে আমি চলে যাবো। তারপর আমাকে কাপড় চোপড় কিনে দিয়েছে, কিনে দেওয়ার পরে এইভাবে চলতেছি। বহদ্দার হাটের এই পাশে একটা মোহাম্মদিয়া হোটেল আছে, হোটেলের পাশে একটা টেম্পোর স্টেশন আছে।
আচ্ছা,
আমি প্রত্যেক দিন 8টা কি 9টার সময় সকাল ওই টেম্পোর স্টেশনে বসে থাকতাম। তখন একটা লোক আমাকে সবসময় অবজার্ভ করতো, আমিও তাকে দেখতাম। আরেক দিন বলে এই ছেলে এই স্যার তিনি খাই, বলি কি ও তো পারে, বললাম অমুকে তুই অমুকের ফোলা, তুই জেলে আসিলি, দোষ আমার বেড়াই। মোহাম্মদিয়াতে নিয়ে গেছে, মোহাম্মদিয়াতে নিয়ে আমাকে নাস্তা টাস্তা করালো। করার পরে আমাকে বলে তুই কোথায় থাকিস, আমি বলি আসল ঠিক কেন বলি না, কেননা আমার উপরে বিপদ একটা গেছে, ও যদি আমার সাথে কোনো চক্রান্ত করে তখন আমি ট্রেন নিকেলে হইতেছি।
জি, লোকটা কে ছিল আপনি যদি আরেকবার একটু বলেন? যে লোকটা
টেম্পো ড্রাইভার,
টেম্পো ড্রাইভার আপনি চেনেন না? জানেন না, তাই তো, অপরিচিত।
পরিচিত বলতে একটু একটু চিনতেছি, ও আমার এলাকার,
এরকম একটু একটু চিনতেছেন, কিন্তু আমি ক্লিয়ার হতে পারছেন না।
না ক্লিয়ার হতে পারছি না যে আমি 5 বছর
জেলে ছিলাম।
জেলে ছিলাম, সবাই তো শুনছে আতঙ্ক ঘটনা, একটা 8 বছর হোস্টেলে একটা
মানুষ জলযন্ত্র মানুষকে খুন করে এসে জেলে গেছে,
কেন মারছি
এটা কেউ জানে না।
দৃশ্যগুলো এখন আমার চোখের এখনো ভাসতেছে, আজ থেকে 40 বছর আগের ঘটনা।
ওকে কেন মারছেন সেটা কেউ জানে না, বা কেউ জিজ্ঞাসা করে না,
কেউ ভাবতো না, শুধু আমাকে খুনি হিসেবে।
দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল পয়েন্ট প্রিয় শ্রোতা, উনি একজন কৃষক মানুষ, ওনার কোনো লেখাপড়ার জ্ঞান নাই, এবং উনি যেটা বলেছে সেটাই হচ্ছে আগলিয়েস্ট ফেস অফ আওয়ার সোসাইটি। আমরা একজন খুনিকে খুনি খুব সহজেই বলি, একজন অপরাধীকে খুব সহজেই অপরাধী বলি, কিন্তু কেন সে অপরাধী হয়, কেন সে খুন করে আমরা কখনোই চিন্তা করি না। দেখুন, বারবারই বলছি, সবসময় বলি, প্রতিটি মানুষই সম্ভাবনাময়, প্রতিটি মানুষের দ্বারাই পুরো দুনিয়াকে চেঞ্জ করে দেবার মতো উদ্ভাবনী সুন্দর ক্ষমতা আল্লাহ দিয়ে পাঠায়। কিন্তু আমাদের সোসাইটাল যে স্ট্রাকচার, আমাদের সামাজিক যে প্রতিবন্ধকতা, কিংবা আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা শত শত হাজার হাজার এরকম প্রতিভাকে বিমূলে নষ্ট করে দেয়। কিংবা আমি যদি বলি আমাদের সামাজিক স্ট্রাকচার বা যেটাই বলি না কেন, সেটার আসলে সেই সামর্থ্য নাই যে প্রত্যেকটা মানুষের ভেতরের যে উদ্ভাবনী ক্ষমতা, ইউনিকনেস, সেটাকে এক্সপ্লোর করার। ওনার কোনো কিছু এখানে মডিফাই করার সুযোগ নাই, ওনার সেই শিক্ষাগত ব্যাকগ্রাউন্ডও নেই, কিন্তু উনি যেটা বললেন সেটাই আসলে সত্য। সবাই আপনাকে খুনি হিসেবেই জানতো, কিন্তু কেউ জানতে চাইতো না যে কেন এই ছেলেটা খুন করেছে। হ্যাঁ, তারপর
তখন ও আমাকে নিঃশ্বাস করেই দোকান থেকে বাইরে এলো। তখন আমাকে বলে কোথায় থাকিস। আমি চিন্তাধারা করি, বললাম না, আমি বলি আমার টাকার কোনো জায়গা নেই, আমি যেখানে চাই যেখানে চাই সেখানে সেই গুম যাই। তখন ও আমাকে বলবো, এটা তুই ফুটপাথ থাকলে তো তোর শরীরে আরো ময়লা হইতো, তো কোনো বালা জাঙ্গায় ঘুম আস। হ্যাঁ, একটা আছে, আমি আপনাকে বলতে পারবো না, আমি তোর বালা করবো। সে আমাকে বলো কোনো কাজ করবি, আমি বলি কি কাজ করবো। আমি ও আমাকে বলো তুই প্রত্যেক দিন আমার সাথে চাকরি করতে পারবি, কি চাকরি, ওই গাড়িতে স্টেনি করবি, তো আমি তো জাঙ্গাও চিনি না, টাকাও লইতে পারবো না, ওই দুদিন থাকলে সবকিছু পারবি। তখন এভাবে দুদিন আসলাম, দুদিনে আমি সবকিছু কমপ্লিট হয়ে গেলাম। কমপ্লিট হওয়ার পরে এখন আমি এর সাথে প্রত্যেক দিনে টেম্পোতে চাকরি করি। তখন আমি 60 টাকা, 30, 50 টাকা, 40 টাকা এভাবে আমাকে ও কি দেয়, বেতন দেয়, বা তেল টেল নিয়া খসা বিস্তর করিয়া গাড়ির ইনকাম দিয়া যা থাকে ওটাও রাখে, আমারটা মারা দেয়, আমার কাছ থেকে ও 1 টাকাও বেশি রাখে না। যখন 5 মাস হয়ে গেল আমি কমপ্লিট গাড়ি চালাইতে পারি। তখন আর
কি গাড়ি ছিল, ওটা
টেম্পো
চালাতে পারে না।
তখন আমি আরেকদিন চাকরিতে যাই না, কিন্তু আমি প্রত্যেক দিন সব টাকা ওই যার ঘরে থাকি, যাকে যে আমাকে ছেলে দাবি করে, কিন্তু আমি ওকে একদিনও বাবা ডাকি না।
আচ্ছা, তো ওনাকে গিয়ে দিতেন?
ওনাকে দিতাম। ও আমার কোনোদিন আমার কাছ থেকে জিজ্ঞেস করলো না, তুই যে প্রত্যেক দিন কই যাস, কোথায় থাকিস, টাকা কোথেকে আনস, কি কাজ করস,
কিচ্ছু জিজ্ঞেস করে
না। আরেকদিন দুপুরে ভাত খেতেছি, ও দেখতেছি একটা বস্তার মেঘ দিয়ে কতগুলি লোয়া লঙ্কর লইতেছে।
কে
ওই লোকটা? ওর নাম হলো আজিজ,
মানে যিনি সিএনজি চালায় সে নাকি পালিত বাবা?
ও যে যে আমাকে
বাবা ডাকতে বলে।
হ্যাঁ, বাবা ডাকতে বলে, ওর নামটা হলো আজিজ।
আজিজ, আচ্ছা।
তখন দেখতেছি বন্দুক, সেটা লম্বা বন্দুক, ওইটা 3 ভাগ হয়, একটা বাঁট, একটা ফোঁদা, একটা নাল, ওগুলো বস্তার মধ্যে পড়তেছে। তখন তো আমি ওগুলি চিনি না। একটা বন্দুক পড়ছে একটা বস্তার মধ্যে, একটা প্লাস্টিকের বস্তায় করে, আরেকটা থালা বস্তা দিয়ে মুড়াইয়ে আরেকটা বস্তাতে পড়ছে, যেন গাড়িতে উঠলে লাড়ালাড়ি করলে একটার লোক একটা আওয়াজ না হয়।
আচ্ছা,
তখন ও যখন বাইরে হয়েছে আমি ওকে ফলো করলাম। এগুলি তো পুলিশের হাতে আমি যেটা দেখছি, কি বন্দুক ভিতরে নেয় না, ও বাইরে যারা ডিউটি করে সবাই বিঘা, এখন তো টেম্পোতে চাকরি করতেছি, টেম্পো মাঝে মধ্যে চলাইও দেখি পুলিশের হাতে, ও এগুলি নিয়ে কোথায় যেতেছে, ও যে আসলে ডাকাত কিন্তু আমি জানতাম না।
আচ্ছা,
তখন ওকে আমি ফলো করলাম, ও একটা রিক্সা উঠলো, একটা রিক্সা উঠি টার্মিনাল যেতেছে, টার্মিনাল দিকে আমি লাভ দিয়ে টেম্পো উঠলাম, কারণ আমাকে সবাই চিনি, আমি টেম্পো রাস্তা, আমি টার্মিনালে ওর আগে গিয়ে টেম্পো থেকে নামছি, ও রিক্সা গেছে, আমি টেম্পো গেছি। আমি এক জায়গায় হোটেলের পাশে, বুকদার হোটেল বলে, বুকদার হোটেলের পাশে আমি দাঁড়ানো, ও রিক্সের থেকে নামি হাপ্তা রাস্তার গাড়িতে উঠলো। হাপ্তা রাস্তার গাড়িতে যখন উঠলো আমি পিছিয়ে পিছিয়ে গিয়ে, ওই গাড়িতে আবার ছাদে উঠার একটা সিস্টেম আছে, কেরিয়েল আছে, এই গ্রামে যাই তো লোকজন বেশি ভিড় হয়ে যায়, আমি কি করলাম, আমি ছাদের উপরে উঠি গেলাম, আমি ছাদে উঠলাম, ছাদে উঠি, আমার লক্ষ্য হলো কি, ও যেখানে নামে আমি সেখানে নামবো। তখন মহামণি ফাঁদ তলি বলে রাঙ্গুনিয়া, মহামণি ফাঁদ তলি ফেলে গিয়া একটা আরল জাঙ্গা আছে, এটা হলো হাসান মাহমুদের এলাকা, ওই জাঙ্গায় নামছে ওরা এই প্রায় 7 জন, ও সহ 5 জন, আমি নামি গেছি। আমি যখন নামি গেছি গাড়িতে চলে গেছে, ওরা রাস্তার থেকে কতটুকু দূরে গেছে, দূরে যাওয়ার পরে আমি ফিজিতে দেখেছি, তখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমাকে দেখছে, আমাকে বলে ঠিক হয়েছে
আজিজ, আজিজ সাহেব দেখেছে,
আজিজ আমাকে বলে ঠিক হয়েছে। আমি বলি আপনি কই যান, বাবা দেখ তুই চলে যা, তুই ছোটো ছেলে আসিস কেন, তার একজনে বলে ওটা কী দিয়ে এরা ট্রেডিং দিয়া, তো আমাকে ওইখানে সব কিছু সবাই গালাগালি করছে, তারপরে আমি আসি না, আমি ওদের সাথে গেছি। দিয়ে ওরা এমন একটা জায়গায় যে বসছে, এদিকে আদামাইল বাড়ি ঘর নেই, এদিকে আদামাইল বাড়ি ঘর নেই, মানে চতুর্দিকে আদামাইল আদামাইল দূরে, ওরা যদি এখানে চিল্লা পাল্লা সব কিছু কেউ শুনবে না।
আচ্ছা,
ওটা হয়েছে ডাকাতের
আড্ডাখানা মিলন স্থল,
ওখানে আরো 7 জন আসছে, 9 জন হয়েছে, আমি একজন, 10 জন। তখন তারা সব কিছু মিলাইয়া, বন্দুক টন্দুক চুরি টুরি সব কিছু মিলাইয়া, যে যেখানে এখান থেকে উঠছে, আমাকে একটা ছুরি দিছে, এই যে গরু জবা করে লম্বা ছুরি, তখন আমাকে আদিতি বলে কি তুই আমার পিছনে থাকবি, আমারও যদি কেউ যদি কিছু করতে চায় যে গরু ডুকমু কোনো লোকজন যদি আমাকে হামলা করে তুই ওকে মেরে দিবি।
বয়স কত তখন আপনার? বারো বছর।
বারো বছর প্রথম ডাকাতি গেছি, কিন্তু ডাকাতিরও কয়েকটা সিস্টেম আছে, এমনি ডাকাতি করতে পারে না, কয়েকটা সিস্টেম আছে, এই সিস্টেম না জানলে টাকা দিয়ে করতে পারবে না। টেকনিক্যালি প্র্যাকটিক্যালি দুটোটা লাগবে।
ওকে,
প্র্যাকটিক্যালি বলতে আমি যদি করি আমার এটা হলো প্র্যাকটিক্যালি, আপনি টেকনিক্যালি আপনি শুধু জিনিস দিবেন, যোগান দিবেন, ওই গড় ওইখানে জিনিস আছে, ওই ওই জিনিস ওইখানে আছে নিয়ে দেবে। তখন গড়ের কতটুক দূরে যে কাজটা দিছে সে বলছে ওই গড়ে ৩০ বাড়ি অলঙ্কার আছে, ৬০০০ টাকা ক্যাশ আছে। তখন স্বর্ণ এক বড়ি স্বর্ণ বিক্রি হইতো আপনার ২২০০ টাকা ২৩০০ টাকা। তখন ওদের ডাকাতের কাছ থেকে হাজারি করলে একটা দোকানে লইতো ২০০০ টাকা স্বর্ণের ভরি। যাই হোক, গেছি, যাওয়ার পর দেখছি দুইজনে একটা গাছ নিচে খাবে, লম্বা গাছ আপনার ৫ ফুট হবে,
কাঁধে
কাঁধে এক মাথায় একজন এক মাথায়। যখন দিবি দরজা তিনজনের পিছনে তিনজন ছিল, ওরা দুই যখন আসলো এটা একটা ফেসার হলো না, মারি দেওয়ার সাথে সাথে দরজা দিকে দিকে চলে গেছে। তখন মানুষ তো গুম, আতঙ্কের মধ্যে সবাইকে আটকাইয়া একটা কর্নার নিয়ে গেছে, নিয়ে রাখছে। রাখার পরে আমি তো আজিদের পিছিয়ে পিছিয়ে আসি, দুইটা বন্দুক নিয়ে পিছনে, দুইটা বন্দুক নিয়ে সামনে, আর দুইটা বন্দুক নিয়ে দুজন আছে। আর সবাই
মুক্তি বাধা ছিল, সবাই কোনো বাধা নাই,
না কোনো বাধা নাই। তখন সব কিছু হাতাই টাতিয়ে কিছু পাই না, এমন অবস্থায় দেখতেছি একটা লোক একটা দাঁড়ানোর দাহা লইছে, দাঁড়া লইয়ে এ যখন আজিজকে কোপ দেওয়ার চেষ্টা করতেছে, তখন আমি পিছন থেকে দিছি কোপ, কোপ সাথে সাথে গাঁটটা কেটে গেছে।
বিরতি নেব প্রিয় শ্রোতা, মাত্র দুই মিনিটের বিরতি। বারবারই বলছিলাম যে ওকে, আমি জানি যে এটা আজকে কোন দিকে যাচ্ছে আপনি ইমাজিনও করতে পারবেন না, কত ভয়াবহ ঘটনা এখানে রিভিল হবে। আমরা ছোট্ট একটা বিরতি নেব, মাত্র দুই মিনিটের বিরতি। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আরজে কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছি। এই অনুষ্ঠানটি আমরা পুরোপুরি ইউটিউবে আপলোড করছি, আপনারা যদি ওখান থেকে ডাউনলোড করতে চান ওখান থেকে এখনই পুরোটা শুনতে পাবেন। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904, আমি আবারও বলছি youtube.com/dfm904, প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটি দারুণ সুযোগ, আমি বলবো ঢাকা এফএম এর শ্রোতাদের জন্য, এবং একই সাথে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন গল্প সিক্রেটস অনুষ্ঠানের যারা শ্রোতা আছেন তাদের জন্য এই অনুষ্ঠান দুটির একটি বই বাজারে এনেছে ঢাকা এফএম, এবং এটার প্রকাশনায় রয়েছে বর্ণপ্রকাশ। যারা বইমেলা থেকে বইটি সংগ্রহ করবেন, আমিও মাঝে মাঝে যাচ্ছি বইমেলাতে, আমার সঙ্গে দেখাও হয়ে যাবে আপনাদের, সুনির্দিষ্ট কোনো ডেট আমি আপাতত জানাচ্ছি না, খুব শীঘ্রই জানাবো যদি যাওয়া হয়। ১০১ নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টল, ১০১ নম্বর স্টল থেকে আপনি আমার বইটি কিনতে পারবেন। বলবেন যে আরজি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানটি কিনতে চাই ঢাকা এফএম এ। বইটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য একটি বাম্পার সুযোগ, দিন রাত ২৪ ঘন্টা খোলা থাকে এরকম একটি কল সেন্টারের কথা বলে দিচ্ছি। আপনি চাইলে এই অনুষ্ঠানের চলাকালীন অবস্থাতেই এখনই আপনি ফোন করতে পারেন। ফোন নম্বরটি হচ্ছে ০৯৬৩৮৭৭১৭৭১। আমি আরও একবার বলছি ০৯৬৩৮৭৭১৭৭১। এই নাম্বারে ফোন করে আপনি অর্ডার দিতে পারেন বইয়ের জন্য, বাংলাদেশের যে কোনো প্রান্তে হলে আপনি বইটি খুব শীঘ্রই পেয়ে যাবেন। বইয়ের মূল্য হচ্ছে ২০০ টাকা। আরেকটি নাম্বার রয়েছে রকমারি ডট কম এর, নাম্বারটি হচ্ছে ১৬২৯৭। আমি আবারও বলছি ১৬২৯৭, খুবই সহজ একটি নাম্বার, ১৬২৯৭। এই নাম্বারে ফোন করে বলতে হবে আরজি কিউবিআর ঢাকা এফএম এর জীবন গল্প এবং সিক্রেটস বইটি চাই, এবং বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। ঝটপট কিনে ফেলুন। আজকের গল্পে যার নামটি আমরা ফ্ল্যাশ আউট করিনি, আমরা চেষ্টা করব বইয়ে তার সম্পর্কে বলার জন্য কোনো রাখঘাট না রেখে, দেখা যাক কতদূর পারা যায়। তো যাদের অনেক বেশি কোয়েরি আছে যে এই চৌধুরীটা আসলে কে, বইটা কিনলে হয়তোবা আপনারা সেটা জানতে পারবেন। ওকে, ফিরে আসছি মাত্র দুই মিনিট পর। সিক্রেট, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment,
Welcome, welcome to my state of reality.
Stay tuned.
Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
আমন্ত্রণ আরো একবার শুনছেন ঢাকা এফ এম 90.4। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি, আর আজকে এখানে কনফেস করছে মোরশেদ, তিনি একজন কৃষক। আমি কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। জি, আপনি কোপটা দিলেন, আপনি যেখানে ছিলেন তারপর
কোপটা দিলেন, কোপ দেওয়ার সাথে সাথে ফরি গেছে। ফরি যখন গেছে, ওর ফ্যামিলির সদস্য যারা ছিল সবাই হাউ মাউ করে যখন কান্নাকাটি করছে, তখন আমি দিয়েছি চুপ একদম কান্নাকাটি করছে, টাকা পাইতেছে না, এই টাকা রাখছে কই কই জানি না। তখন মহিলা একটাকে ধরলাম, ও আমার মায়ের বসে সমান হবে, আমি আদর্শী কি জন্য টাকা স্বর্ণ এগুলির জন্য। ধরার পরে যখন ওকে আমি ছুরিটা দেখাইলাম, বলে বাবা স্বর্ণগুলো কোথায় আমি জানি, কিন্তু টাকার কথা আমি জানি না, স্বর্ণ কোথায় রেখেছে। এই যে আমাদের গ্রামে কত ফানি খাই, কলসি আছে না, কলসি কলস কলস কলসের মধ্যে স্বর্ণগুলো রাখছে, আমাকে বলে ওইখানে। আমি বলি আমি যাবো না, আপনি নিয়ে আসুন। তখন এটা ছিল আপনার ওই যে মাটি, তখন আমি যখন ছুরি দিয়ে একটা কুপ দিলাম, এটা ভেঙে গেছে, এখান থেকে স্বর্ণগুলো নিলাম। টাকা কোথায় কয় টাকা আমি জানি না, কে জানে কে জানে আর বলে না। পিচি ফুলারটা ছিল পিচি ফুলার, সেদিন আমি একদিনে যে কাজটা করছি সবাই ভয় ভয় হয়ে গেছে, কি রে নতুন ছেলে। তারপর পিচি একটা ধরলাম, আমি বলি টাকা কোথায় রাখছে বল না, হয় তোকে মেরে ফেলবো, একটা তো মেরে গেছে দেখছো। আর একটা বেডি খাওয়া মাও করে কান্নাকাটি করি, বলে বাবা রে আমার এই টাকা লাগবে না, টাকা নিয়ে যাও, আমাদেরকে মাইকের করিস না। আমি দিলি তাদের নিয়ে চলে আসলাম। আসার পরে
যে কোপটা মারলেন, উনি কি আসলে মারা গেছে ওখানে নাকি ওনার আহত? গ্রামের মধ্যে হচ্ছিল না, চিল্লা চিল্লি শুরু হয় না, হইচই পড়ে না,
হইচই বললে কি হবে, বাইরে আমাদের লোক আছে না,
বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে,
বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। এখন পারবে না, এখন তো আপনার আধুনিক যুগ, এখন সব সব জায়গায় মোবাইল, এবং কিছু হলে মোবাইল ফোন করে কিছু সব কিছু গেরুয়া হয়ে গেছে।
রাইট, হ্যাঁ, তো সেই সময় তো মোবাইল টোবাইল কিছু ছিল না।
না না,
আচ্ছা,
এগুলি তো একসাথে আমাদের ঘটনা।
আচ্ছা,
তখন আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল একসাথে।
ওকে,
যাই হোক, তখন আমরা চলে আসলাম। আসার পরে বাঘ বন্ধ করে আমাকে 3,000 টাকা দিছিল। তখন আর কি আমি আর কি এত কিছু জিজ্ঞাসা করি না। তো এই আসার পরে আমি বলি আমাকে 3,000 টাকা কেন দিলেন, সব কিছু আমরা লাগেন না, ওই আমার দামি রাখছি, তুই তোর বাপি রাখ, কে বলছে ওই আজিজ,
আজিজ মানে যে আপনাকে বাবা ডাকতে বলেছিল।
তখন কয়েকদিন পর আমি স্টেশনে গেছি, টেম্পুর স্টেশনে গেছি, আমাকে বলে কি বাতি যা কই গেছিলি পুরো, আমি পিস দিয়েছি, আমি বড় স্টাফ পেয়েছি না। আমি বলি বাবা আমি আর চাকরি করবো না, ভালো লাগে না, চাকরি করলে আসবো। কয়েকদিন গেছে, কয়েকদিন পর আমাকে বলে আজকে আমরা কাজে যাবো, তুই রেডি থাকবো, আজিজ বলতেছে। সেদিন আমার সাথে আমি একটা ভুল করছি, আসার সময় ও আমাকে গাট্টিকুট্টা গুলি দিতে চাইছিল, আমি এগুলি লেছি না।
গাট্টিকুট্টা বলতে মানে আজিজ আপনাকে গাট্টিকুট্টা দিতে চেয়েছে?
হ্যাঁ হ্যাঁ, ওই যে বন্দুক টন্দুক বাচ্চা বসছে,
আচ্ছা,
হেঁটে হেঁটে আসতে হয়। তবে আমি বলি আমি ওগুলি আমি ফারবো না, ধারে দিয়ে চলে আসছি। তখন বলে নেওয়ার সময় টার্মিনালে যাবি এগুলি নিয়ে, তারপর আমি পিছনে যাবো। আমি বলি তোর জিনিস তুই নিয়ে, আমি যাবো না। সেদিন ওর সাথে আমি এই খারাপ ব্যবসা খারাপ বাসা দিছি, তোর জিনিস তুই নিয়ে। তখন ও রাখ হয়ে গেছে, আমি এমনি আসতে গেছি। আমি যাওয়ার পরে আমি গাড়িতে উঠলাম, গাড়িতে উঠি সবাই গেছে, সবাই গিয়ে আর ডাঙ্গায় নামছে। নামার পরে ওইখান থেকে যেটা বলে ঠেকগর, ঠেকগরে গেছে, ঠেকগরে অনেক সময় সময়টমা কাটাইয়া যখন বাইক 12টা হয়ে গেছে তখন আমরা এখান থেকে উঠলাম। তখন একটা লোক আমাকে বলে, নাম হলো মামুন, ভাইয়া আপনি যার সাথে থাকেন ও ভালো না, ও একটা অঘটন ঘটেছে, কিন্তু আপনাকে সুবিধা যদি আপনি যে এর কথা মতো যদি না চলেন, এ আপনাকে সাজ করে দেবে। হ্যাঁ আজ তো আমি বলে রাখে আল্লাহ মারকে, আল্লাহ আমাকে রাখলে কেউ মারতে পারবে না। ওই সময় ওই মামুনকে আমি এই কথাটা বললাম। গেছি, যাওয়ার পরে দরজা টরজা ভাঙলো, ভাঙার পরে যেখানে যেগুলি আছে সেগুলি সব কিছু নিয়ে টিয়া আমরা এখান থেকে রওনা দিয়েছি। রওনা হওয়ার পরে পাবলিক আমাদেরকে চতুর্পাশ থেকে গিরি ফেলছে। পাবলিক যখন গিরি ফেলছে, তখন আমি কোনোদিন বন্দুক চালাই না, চালাইছি না। তখন তারা যাতে খাও মাও করতেছে, তখন আমি একজনকে বলি বাড়া এটা কী কাজ করস, তোর হাতে বন্দুক আছে না, গুলি কর। সে কী করলো, পারলে তুই কর, আসলে ও কোনো দিন গুলি চালাই না, এমনি বন্দুকটা দখল রাখছে।
আচ্ছা আচ্ছা,
তখন আমি আজিজকে বললাম এসি তাড়াতাড়ি সিস্টেম বল, না হয় সবাই মারা যাবে। আজিজ আমাকে বল উপরে একটা এই ফেঁসাতে এটা যখন টান দিবি এটা ভাঙবো, ভাঙলে গুলি ঢুকবি, গুলি ঢুকার পর যখন এটা আবার চাপ দিবি, চাপ দেওয়ার পরে নিচে একটা ফেঁসাতে এটা টান দিবি, এটা টান দিলে ওকে হবে, তখন সে টান দিবি গুলি দেবার। তখন বলো এই সিস্টেম হলে গুলি বের হবে। তখন আমাকে সিস্টেম দেখাই দিছে। সিস্টেম দেখার পরে
তখন ওখানে আমি দ্বিতীয় গুলি করছি, দ্বিতীয় গুলি করার পর প্রথম গুলি এমনি হয়েছে, দ্বিতীয় গুলিতে একদম পাবলিক একদম মুখোমুখি এসে গেছে, একদম মুখোমুখি, আপনি যেখানে আমি যেখানে এইরকম মুখোমুখি এর প্যাডের মধ্যে গুলিটা লাগলো। তখন আমার খুব আফসোস লাগে, আসলে কী করলাম।
আপনি ফাঁকা ফায়ার করতে চেয়েছিলেন কিন্তু সেকেন্ড গুলিটা আপনি একজন লোকের শরীরে করেন, তাই তো? হ্যাঁ। তারপর
তখন ও যখন মারা গেছে সবাই ফালাই গেছে, একজন মারা যখন গেছে সবাই ফালাই গেছে, না হয় আসতেও পারতাম না।
তখন বয়স কত? 12 বছরই নাকি একটু বড় হয়েছেন?
একটু বড়, 2-1 মাস এদিকে এদিক হবার।
আচ্ছা, তো আমার 12 বছরই আমি ধরে নিচ্ছি, এই 12 বছরে 3টা খুন হলো। ওকে,
তখন আসার পরে আমি ওদেরকে বলছি ভাই আমি আর দেখা দিতে যাবো না। সবাই বলে না তোকে যেতে হবে। যদি ওদিনও হতো আমরা কিছু পাইতাম না, তুই যদি এই ঘটনা না ঘটাইলে স্বর্ণও পাইতাম না, টাকাও পাইতাম না। এদিন যদি এই লোকটাকে না মারলে আমরা কেউ আসতে পারতাম না। জোরাজুরি করে একটা কাজে নিয়েছে, একটা কাজে নেওয়ার পরে আমি তত কিছু করিও না, আমার ভালো লাগে না, কাজটা ভালো মতো হইলও না। আমাকে 2000 টাকা দিল, আমি কিচ্ছু নিই না, আমার কোনো বন্দুকও নাই, ছুরি নাই, কিচ্ছু নাই আমার কাছে, আমি নীল। তখন আজিস আমাকে বলে এই একটা কাজ করতে হবে। কি ওই সৈদেরি সাহেব আসবে, সৈদেরির বাসায় যেতে হবে। কোন সৈদেরি? তখন আমি ওকে বললাম কোথায় সৈদেরি আর কোথায় তুমি, তুমি বাড়ি ডাকাতি করো, সৈদেরি করার রাজনীতি
কোন সৈদেরি? এটা
এই কিছুদিন আগে ফাঁসি হলো আমাদের চট্টগ্রামের সৈদেরি তো এক নামে পরিচিত আন্ডারওয়ালের।
ওকে, প্রিয় শ্রোতা, আমি এখানে একটা নাম এখানে মিউট করছি। এটা আমি বারবারই বলি, যেহেতু সিক্রেট অনুষ্ঠান থেকে আমরা কাউকে হেও করতে চাই না, কিংবা জীবন গল্প থেকে, এবং এটা যেহেতু ইনভেস্টিগেটিভ শো না, সে অর্থে আমরা কাউকেই এমন কোনোভাবে তার নাম কিংবা তার পরিচয় এখানে রিভিল করতে পারি না, যাতে করে সে প্রশ্নবিদ্ধ হয়, কারণ ইটস নট এন ইনভেস্টিগেটিভ শো, এবং সে অর্থে আমাদের কোনো প্রমাণও নেই। এবং যিনি এখানে এসে বলছেন, কনফেস করছেন, তার জীবনের ঘটনা, তিনি কতটুকু সত্য বলছেন, মিথ্যা বলছেন, সেটা তিনিই জানেন। আর আপনার জায়গা থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের, কিন্তু আমরা তুলে আনতে চাই এসেন্স অফ দ্য স্টোরি। সো আমরা এখানে যে নামগুলো এখানে মিউট করেছি, এটা শুনে আমার নিঃশ্বাস কিছুটা হলেও প্রলম্বিত হয়েছে, এই কারণে যে এভরিবডি নোজ হিম, আমি জানি, কিন্তু আপনাকে আমি জানাতে চাই না। ঘটনা আসলে মূল জায়গাটাতেই থাকুক, সেটা হচ্ছে ওনার জীবনের অপরাধগুলো কি কি, আর কাউকে এখানে আমি জড়াতে চাচ্ছি না। তারপর
তখন ও বলতে আমার সাথে আই গেছি, যাওয়ার পর দেখছি সুদেরের বাড়ি হইল আপনার চকবাজারের দক্ষিণ পাশে, আন্দির কিল্লার উত্তর পাশে, গণি বেকারের মোড় থেকে উপরে উঠছি। উপরে উঠার পরে দারোয়ান যখন ওকে দেখছে আর কোনো জিজ্ঞেস কোনো কথা বলে না, অটোমেটিক দরজা গেট খুলে দিয়েছে।
এই আজিজকে দেখার পরে দোকান মানে দরজা খুলে দিয়েছে?
হ্যাঁ, গেট খুলে দিয়েছে। তখন আজিজ দিয়ে বসছে, বসার পরে আমি এক কর্নারে দাঁড়িয়ে থাকছি, আমি ছোটো বলা প্রথম আমার লাইফে আমি সুদেরিকে দেখলাম।
ওকে,
তখন সুদেরিকে বললো আজিজ ভালো আছোস? আসি স্যার। এটাকে কয়টা ছেলে? কি তোর না ছেলে নাই? কই আপনাকে বলতে ভুলে গেছি, আপনি আমাকে যে ঘটনার জন্য খবর দিছেন এই ঘটনার জন্য এসে আসছি, ওকে আমি জেল থেকে বের করেছি। তখন আমার দিকে তাকাইছে, বাবা এখানে বসো, শিক্ষিত লোক তো বসলো। বসার পরে আমরা কি খাবা? আমি কিছু বলি না, আমার সাথে ওর সাথে কোনো সম্পর্ক নাই, কোনোদিন দেখাও হয়নি, আমি ওকে কি বলবো? চা নাস্তা দিছি, চা নাস্তা খাওয়ার পরে একটা লোকের একটা ছবি দিছে কার হাতে, আজিজের হাতে। তখন আরেকটা ছেলে আসছে নাম সুমন, আসার পরে ও টাকা নিয়ে আসছে, এটা 15,000 টাকার নোট বান্ডিল ওর হাতে। তখন আমাকে ডাকলো,
চৌধুরী আপনাকে ডেকেছে?
হ্যাঁ হ্যাঁ, চৌধুরী আমাকে ডাকছে। চৌধুরী ডাকার পরে আমি গেছি, আমাকে বলে যে লোকটার ছবি দিছি, এটা ঘটনা ঘটাইতে পারবা? তো আমি বলি লোকটা কোথায় থাকে কি করে, আমি তো ওকে চিনিও না।
এটা চৌধুরী আপনাকে জিজ্ঞেস করতো?
ওকে চিনিও না এবং ওকে দেখছিও না, যদি আমি দেখতাম চিনতাম তাহলে ওর রানিং পথে আমি ওকে কিছু একটা করতে পারতাম। আর ও কি কাজ করে, ওইটা যেখানে কাজ করে, যেখানে ব্যবসা করে, ওখানে জায়গাটা কিরকম, আমি তো সিস্টেম বুঝতে হবে তো। হয় সুমন সব কিছু জানে, 15,000 টাকা ওখানে রাখছে আর 15,000 টাকা হাতে করে নিয়ে গেছে। সুমন 15,000 টাকা আমার হাতে দিয়েছে। তারপর সুমন আবার ডাকতে, সুমন ভিতরে গেছে, একটা 9mm রিভলভার আমার লাইফের প্রথম, আমি রিভলভার ধরছি
9mm,
তো 9mm রিভলভার আনি দিছে আমাকে, আমাকে গুলি দিছি মনে হয় এই 28 পিস গুলি দিছে, তো প্যাকেটে একটা রিভলভার দিছে আবার সহ। তখন আমি সুমনকে নিয়ে একটা রিক্সি করি বাজারে আসলাম, আসি কোহিনুর হোটেলে বসলাম, বসার পর তাকে বললাম ভাই লোকটা কোথায়, তোমার এত কিছু জানার দরকার নেই, তোমাকে আমি ও কি করে না করে এগুলি দেখাবো, ও কোন সিস্টেম আর আসে কোন সিস্টেমের দিকে, ওকে তুমি কোন জায়গায় হিসেব করতে পারবে এটা বলো, সাইজের কথা বলো। আবাসিক কিন্তু সম্পূর্ণ সেই ওই সময় সম্পূর্ণ হয় না, বিক্রিত হইতেছে আর কি। আমিও তো যে বর্তমান ওই সময় থাকতেছি ফেপসির এই পাশে, ও ডুববে এই পাশে, তখন আমি বিশ্বাস হয় না, বসে থাকছি, বসতে 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 রাইতো প্রায় আটটা সাড়ে আটটা হয়েছে, দেখছি রিক্সায় করে যেতেছে। তখন আমি আর কিছু বললাম না, আজিজের কাছে গেলাম, আজিজকে বললাম কি ঘটনা কালকেই করুন, কিন্তু তুই সাথে থাকবি। কর ভাই আমার ভয় লাগে।
তখন কি ভাই ভাই বলা শুরু করেছে বাপার দিয়ে?
না না, আজিজ না, ওই সুমন সুমন
সুমন। ওকে,
হ্যাঁ ভাই আমার ভয় লাগে, আমি কতটুকু দূরে থাকলাম, ভাই আমি আজিজকে বলবো, আজিজকে বলিস না, আজিজকে বললে আজিজ আমাকে হিসেব করে দিবে। তখন আজিজ আমাকে একটু ফেরা সাথে দেখে,
মানে কম্পিউটার ভাবা শুরু করছে, প্রতিযোগী ভাবা শুরু করছে। টাকাটা কি আপনার পকেটেই গেছে?
না,
50,000 টাকা দিয়ে দিল,
এটা আজিজ নিয়ে গেছে,
আজিজ নিয়ে গেছে, আপনি কিছুই পাননি?
না,
ওই সময়টাতে। ওকে, তারপর?
তখন আজিজ সুমন একসাথে কথা বললো, একসাথে কথা বলে আজিজ আমার
50,000 টাকার দুটো বান্ডিল ছিল ওখানে,
একটা সৈদের হাতে করে নিয়ে গেছে,
আর একটা আজিজকে দিয়েছে,
আজিজকে দেন, সুমনকে দিয়েছে, সুমন আমাকে দিয়েছে, আমি আজিজকে দিয়েছি।
আপনি কাজ করার পরে বাকি 50,000 পাবেন?
হ্যাঁ হ্যাঁ।
ওকে, বলেন তারপর।
তখন আমি বলি তোর এত টেনশন করিস না, ও আজকে যে টাইমে আসছে যদি কালকেও সেই টাইমে আসে তাহলে হবে, একই টাইমে আসে, একই টাইম বলতে 10 মিনিট এদিকে হতে পারে, বা রাস্তায় যানজট রিক্সায় আসে, ঠিক আছে, তোরা টেনশন করিস না, তোরা আমার পাশেও আসিস না। তারপর আমি ওকে বললাম একটা ট্যাক্সি ঠিক করছে, ওখানকার আমাদের 2 স্টপ ট্যাক্সি ছিল, ও পরিচিত একটা ট্যাক্সির ড্রাইভারকে বলছে, বলার ওকে বললাম তুই এই জায়গায় ট্যাক্সি স্ট্যান্ডে রাখবি, ট্যাক্সি স্ট্যান্ডে থাকবে, তুই অন্য কিছু অন্যদিকে এমনি লার্গে ছাড়বি, যেন কেউ না বলে তুই গাড়ি একটা স্ট্যান্ড দিয়ে রাখছিস কেন, না আমি টেস্টিং করতেছি।
মানে আপনার টার্গেট হচ্ছে ওকে গুলি করার পরে আপনি সিঁড়িতে উঠে যাবেন?
আমি ট্যাক্সি দিতে যাবো। তখন ও যখন রিক্সায় করে আসতেছে, আমি গাড়িতে বসলাম, ট্যাক্সি ড্রাইভারে বলছি তুই সামান্য ডানে দিয়ে একটু তাড়া করে দাঁড়াবি,
যাতে করে রিক্সা আটকা যায়,
রিক্সা আটকে তো ও কেঁদে যাবে।
ওকে,
তখন ট্যাক্সি ড্রাইভার যখন দিছে,
ট্যাক্সি ড্রাইভার কে ছিল?
ট্যাক্সি ড্রাইভার আমাদের লোক, ও আগে সুমনের পরিচিত লোক,
ও জানতো বিষয়টা?
তো জানতো, তো সম্পূর্ণ বলার পরে আনছে,
ওকে ইনভলভ করে নিয়ে আসছে আগে পুরোপুরি যে কাজটা হবে, এবং তারপর তুমি সিঞ্জিনে দৌড় দিবা।
জি জি। তখন ওই লোকটা যখন এই তোর বাপ রাস্তা না বলছে তোর, এই আমি বলি মুরব্বি মানুষ আপনি গালাগালি করতেছেন কেন, এবারে একটা তাৎপর্যিমু বলতে দেরি নেই, দেখছিলাম আমি সব কিছু ওকে করে রাখছি, মিকদিন মিকদিনের ওকে ছিল লোড ছিল, দিছি দুইটা টান, প্রথম 9 ইঞ্চ ডিভিলবার দিলি আমি করলাম।
এর আগে আপনার কোনো অভিজ্ঞতা ছিল না এটা, এটা চালাতে কেমন লাগে বা কি অবস্থা?
এটা তো আমি সিস্টেম বুঝছি, ওই বন্দুকের সিস্টেম একটা, রিভলভারের সিস্টেম একটা। তখন ওকে গুলি করার পর ট্যাক্সি নিয়ে টান দিচ্ছে টান দিয়ে আমরা একদম উত্তর দিকে চলে গেছি, গিয়া সাপ্তাহ রাস্তার মাথার দিকে গিয়া।
গুলি করার পরে ওনার প্রতিক্রিয়া কি ছিল, উনি কি করলো ওই মুহূর্তে?
আমি তো দেখিনি, বর্তমান নেই তো।
না সেটা ঠিক আছে, কিন্তু গুলি করার পরে হয় না যে একটা মানুষ পড়ে গেল রিক্সা থেকে, বা গুলি করার পরে
আমি আমি গুলি করার পরে রিক্সার ড্রাইভার একদিকে ফালাইছে, এই ওখানে খাতাল মাছের মতো দফর দফর করতেছে।
আচ্ছা,
এতটুকু চোখে দেখছি আমি, তার পিছিয়ে তাকাই না, আমি চলে গেছি। আজিজ সুমন এদিকে চলে এদিকে চলে আসছে, আমি ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে ওদিকে গেছি, ওদিকে গিয়া সাপ্তাহ রাস্তার মাথায় গেছি, মাথায় গিয়া ওকে বললাম সাকা যা পানি খেলো, আমি তো গাড়িতে বসতে বসি, ওই ওর গদির নিচে একটা ভাঙ্গা আছে, সিএনজির তো পিছনে ভাঙ্গা আছে, ট্যাক্সির পিছনে ভাঙ্গা, ট্যাক্সির সিটে এইরকম।
জি।
তখন এটা আলগাইয়া রিভলভারটা কেন ঢুকে রাখছি, ড্রাইভারও জানে না। দোকানে গেছি সাকা খেয়েছি, সাকা টাকা ভর টাকা, আমি বলছি তুই গাড়ি কোন গ্যারেজে রাখিস, কই আমি বাতুরতলা গাড়ি রাখি, আচ্ছা ঠিক আছে আমি বাতুরতলা যাবো দিয়ে চলে যাবো, আমার ভাড়া আর বেটা ভাড়া সুমনে দিব। ওখানকার সময় কোনো মোবাইল টোবাইল ছিল না, কে কোথায় কোনো যোগাযোগ রাখতে পারে না। আসলাম
আমি এমনি বা এই টেম্পুতে করে চলে আসলাম, ট্যাক্সিতে করে আর আসিনি। যখন বাসায় গেলাম তখন আজিজের বউ আমাকে বলে বাবা তুমি আজকের পর থেকে আমার ঘর আর থাকবা না।
বিরোধী নেবো আর একটি প্রিয় শ্রোতা, ভয়াবহ এবং দুর্ধর্ষতম সিক্রেটস নিয়ে আজকে এখানে আছেন মোর্শেদ, তিনি একজন কৃষক মানুষ। কেবলমাত্র 1 ঘন্টাখানেক সময় আমরা পার করেছি,
এরই মধ্যে তার চারটি খুনের ঘটনা আপনারা জেনেছেন এবং সেগুলোর ব্যাকগ্রাউন্ডও আপনারা জেনেছেন। একটা শিশু কোথায় কোন পরিবেশে বড় হলে খুনি হয় সেটা জেনেছেন। আরও কিছু নিশ্চয়ই জানার বাকি আছে। মাত্র কয়েক মিনিটের বিরতি, ঠিক রাত 12টায় ফিরছি। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গেই আছি আর আপনারা শুনছেন দেশের ওয়ান অফ দ্য হায়েস্ট অ্যান্ড লার্জেস্ট রেডিও নেটওয়ার্ক ঢাকা FM 90.4। ওকে, দিস ইজ আ স্পেশাল অ্যানাউন্সমেন্ট। আমরা বলবো যে যারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠান শোনেন এবং যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য যে এবারের বইমেলায় আমার একটি বই এসছে, এই দুটো অনুষ্ঠান নিয়ে একটি মাত্র বই। আপনারা যদি সংগ্রহ করতে চান এক্ষুনি ফোন দেবেন 16297 এই নাম্বারে। আমি আবারও বলছি ফোন নাম্বারটি হচ্ছে 16297। বইটি হচ্ছে আরজে কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস এবং বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ। আর বইমেলা থেকে সংগ্রহ করলে আপনারা সংগ্রহ করবেন বর্ণপ্রকাশের স্টল 101 নম্বর স্টল থেকে। আপনারা ফোন দিবেন এই নাম্বারে 16297। বইটির মূল্য হচ্ছে 200 টাকা মাত্র। সঙ্গে থাকুন। সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। আমার লাখ লাখ লিসনারদের পক্ষ থেকে আমি একটা কথা শুধু বলতে চাই, ওয়ান অফ দ্য ডেয়ারিং এপিসোড এভার আজকের এই সিক্রেটস। আমার সঙ্গে আছেন মোর্শেদ, তিনি একজন কৃষক এবং তার জীবনের এমন একটি জায়গাতে আমরা আছি, মাত্র 12 বছর বয়সে চারটি খুন এবং যে ঘটনাগুলো উনি বলেছেন রীতিমতো গা শিউরে ওঠার মতো। চট্টগ্রামের যে ব্যক্তিটি ওনার চতুর্থ খুনের সঙ্গে জড়িত সেই ব্যক্তিটির নাম আমরা আমাদের রেডিওতে প্রচার করছি না, বিকজ দিস ইজ নট ইনভেস্টিগেটিভ শো, অ্যান্ড নামটা প্রচার করলে এক নামে ওনাকে সবাই চিনবে। সো আমরা একটা জায়গা থেকে আবারও ফিরতে চাই যেখানে উনি ছিলেন। তার আগে বলছি যে এই অনুষ্ঠানে এসে যদি আপনি আপনার নিজের জীবনের অপরাধগুলো বলতে চান, ইন এ সেন্স যে আপনার মতো করে ভুল সমাজে কেউ কখনো না করুক, অপরাধ কখনো না করুক, আপনি আসতে পারেন। আমাদের অনুষ্ঠানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদের এখানে ফোন করবেন, ফোন করে বলবেন আপনি কি অপরাধটা করেছেন, আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। যেখানটায় আমরা ছিলাম, আপনাকে বলল যে আজিজের বউ যে আর তুমি আর এসো না বাড়িতে,
তুমি আর আমার ঘরে আসো। তখন আমি আর ঢুকলাম না, না ঢুকি তখন আজিজকে বললাম ওই টাকাগুলো দাও। বলি কিসের টাকা, কিসের টাকা তুই জানোস না? তখন ওই ওর বউ বলতেছে এই পাগলা কুকুর যতক্ষণ রাখতে পারবা ততক্ষণ তোমাকে সেবা করবে, ও যদি তোমার একটু আড়াল হয় তোমাকে কামড় দিবে। ওকে আমি এই পর্যন্ত আজকে এই 2 বছর মতো হয়ে গেছে কত টাকা ওকে আমি রোজগার করে দিছি। ও কোনোদিন আমার, আমি কি ওর কাছ থেকে কোনোদিন টাকা চাইছি? তখন আমাকে 10,000 টাকা দিল। তা আমি বলি 10,000 হবে না, 50 লাগবে, আমি 1 টাকাও পাইছি না, আমি সুদেরিকে বলে দিন। তুই ও বলতেছে সুদরির কাছে তোকে খেয়ে নিয়ে গেছে, তোকে সুদরি চিনতো? তখন আমি ওকে বললাম সুদরি আমাকে চিনে, আমার যোগ্যতাকে চিনে, তুমি তো আমার মতো মানুষ, তুমি আমার থেকে 10 লাভ মার, তুমি কি করতেছো? তখন আমি আবার সুমনের কাছে গেছি, সুমনকে বলি আমি টাকা পাইনি, তাকে থেকে টাকা আন না হয় আমি এটা একটা লন্ডবন্ড বাজাই না। সুমন কাছে, সুমনে বলে সুদরি এখন ওকে বেশি বিশ্বাস করে
আপনাকে, কারণ কাজটা আপনি করছেন এই কারণে।
হ্যাঁ, সুদরি ওকে বেশি বিশ্বাস করবো, ওর টাকাগুলো দিয়ে দাও না হয় ও সুদরি যেটা বলে এটা করবে। তখন আজিজ টাকাগুলো দিয়ে দিল। টাকা দেওয়ার পরে আজিজের আমার উপর একটা খুব নাই, এখন
খুবই স্বাভাবিক।
তখন আজিজ এই সুমন আমাকে বলে ঠিক আছে আমাদের ঘরে কেউ নাই, আমার মা আছে, এই ভাই আছে, বাবা আছে,
তুমি আমার সাথে থাকো।
হ্যাঁ, আমি আমার মাকে বাবাকে বললে এখানে থাকতে পারবো। তো এই সুমনের মা বলে এটা কে? তখন আমি একটা সালাম দিয়ে সালাম, আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম। ওর বাসায় 2-3 দিন ছিলাম। যখন সৈদরি দেখার থেকে চিটাং গেল, সৈদরি তো এক জায়গায় থাকে না, ও দেশের বাইরেও চলে এসেছে, সুমনের মাধ্যমে সবকিছু, তখন সুমন আমাকে বলছে সেদেরি আসছে চল সেদেরির কাছে যাই, গেলাম। তখন আমি বললাম কি আমি এই ঘটনাটা আমি নিজে একা করছি, সুমনকেও টাকা দিছি না এবং আজিজকেও টাকা দিছি না, আজিজ আমার ঘর থেকে বের করে দিছে। সেদিকে হাসি উঠলো। তখন সুমনকে বললো তুই কালকে দুপুর আসবি, আমাকে টাকা দিল 50,000, সুমনকে 10,000 টাকা দিল, ওই বান্ডিল যেটা রাখলো এটা আমাকে দিয়ে দিছে। সুমনকে 10,000 টাকা দিছে, সুমনকে বলছে কি আমি কালকে 12টার আগে আসবি, 12টার পরে আমি থাকবো না। তখন সুমন 12টার আগে গেছে না পরে গেছে আমি জানি না, সেদের সাথে কি বলছে এটাও দেখি না। তখন সুমন আমাকে বলো তোর জন্য একটা বাসা ঠিক করছে, কোথায়? ওই ভাড়ায় ভাড়া একটা বিল্ডিংয়ে দুতলায় এই বাসায় তুই থাকবি, 12টার লাগবে না। তখন গেছে কাপড় চাপড় নিয়ে, আমি এখানে গেছি, তখন দারোয়ানকে বলছে গেছে তোর লোক, ও একটাই দুইটাই তিনটাই যে কোনো যেই সময় মন চাই গেট নিয়ে বাধা দেবে না কিছুদের হুকুম। তখন আমাকে বলছে চল কোথায়, ওই আরেক জায়গায় যেতে হবে, রহমতগঞ্জ নিছে। রহমতগঞ্জ নেওয়ার পরে একটা লোকের সাথে আমার আমাকে পরিচয় করে দিছে, সেই জনকে বলে দিছে কি সৈজারির অর্ডার, তুমি 500 তুমি 500 তুমি 500, দৈনিক 2,000 টাকা ওকে দেওয়া লাগবে। ওরা হয়েছে কি জানেন, এই যে সিটিং শহরে যত নোংরা কাজ হয়, পকেট মাইট, হাইজাকার, হ্যাঁ কিডন্যাপ, এরা সাতজন হলো মেইন
সর্দার।
হ্যাঁ বাবারও তো বাবা আছে, ওইটা আসল বাবা। যাই হোক নিয়ে গেছে, আমাকে বলে দিছে সেদের হুকুম 500 টাকা করে দিয়ে
প্রতিদিন
প্রতিদিন প্রতিদিন আমি সন্ধ্যায় এসে টাকা নিয়ে যান। তখন কয়েকদিন গেল, কয়েকদিন যাওয়ার পরে তো আমি যে ওরা যে আস্তানা আস্তানা তো আমি চিনি, ওখানে যদি আপনি সারাদিন যদি দরজা বের গেন দরজা খুলবে না, কেউ কে দেখবেনও না, কিন্তু পরিস্থিতি কেউ গেলে ডাকা লাগে না, এমনি দরজা খুলি দেয়। তখন একদিন আমি নি মার্কেটের পশ্চিম পাশ থেকে যেটা বলে আপনার এই নফুর মার্কেট, নফুর মার্কেট সামনাসামনি দেখতেছি একটা লোককে বেবড়ে সিটি উঠেছে, লোকটাকে আমি দেখছি দেখছি মনে হয়। তখন আমার সাথে সুমন ছিল, সুমনকে বললি এই টিকিটটা লক্ষ্য কর, তো কি জানি বলি একটা লোক গাড়ি উঠেছে, ওই তোরগুলো তোকে দিতেছে যে যেরকম করুক না কেন, তোর উপর কোনো এফেক্ট আসলে এটা না বললি না, লোকটার জন্য আমার মায়া লাগতেছে রে, চল।
মানে ওরা চিন্তা করতেছিল মানে লোক,
হ্যাঁ ওকে কিডন্যাপ করছে।
আচ্ছা
আমি ছেলেটাকে চিনছি, এটা আমার এলাকার লোক।
আচ্ছা
তখন আস্তানায় নিয়ে গেছে, আমি ওইখানে গেছি, গেছি দরজা খুলছে, দরজা খুলছে আমাকে একটা চেয়ার দিছে, ভাই বসেন বসছি। আমাকে বলো কী খাবেন, আমি বলি আমার কিছু খাওয়ার প্রয়োজন নেই, তুমি এদিকে আসো ভাইয়া, তুমি এদিকে আসো। তোমার নাম কি? আমার নাম সেলিম বাড়ি ওই বুরুম ছাড়া, আমি তোমাকে এখান থেকে পাঠাই দিব কিন্তু জীবনে কাউকে এই কথা বলতে পারবে না। আমাকে চিনো না? তখন আমার নাম বললাম, ও চোখের পানি ছেড়ে দিছে।
কে ছিল
ওই যে মহিলা আমাকে হাত বাঁধা থেকে ছাড়ে দিছিল? এই মহিলার ছেলে, ওরা 8-9 ভাই 9 ভাইয়ের মধ্যে একটা ভাই মার্ডার হয়েছে, আরো 8টা ভাই 2 বোন। তখন ও খেয়ে দিয়েছে, ও বলছে যে আমরা তো সবাই জানি তুই মারা গেছস, তুই আসছস না কই গেছস নাকি জেলে মরছস, আমার মার পেটে 3টা ভাই ছিল, কোনোদিন আমাকে জেলে গেলেও দেখতে যায় না, এমনকি আমার একটা সৎ বোন একটা সৎ ভাই কোনোদিন আমার কোনো খবর নিল না, এটাই আমার দুঃখ। তাকে বললাম কেউ কেউ বলবি না? না বলবো না। তখন একজনকে বললাম ও আমার ভাই, ছেড়ে দে তাহলে টাকাটুকু আছে, আমার কাছে টাকা ছিল 20,000, টাকাগুলো ওরা নিয়ে নিয়েছে। তখন আমি একজনকে বললাম ভাই ওর টাকাগুলো দিয়ে দাও, টাকাগুলো আমি দিই। ভাই আপনার সেদের লক্ষ্য দেয় টাকা লাগবে নাকি? 20,000 টাকা দিয়ে দিছে, ওর ট্যাক্সিতে করে আমি ওকে ফাটাই দিছি, চলে গেছে। তখন আমি একদিন বাসার থেকে নামার সময় আমার একটু মন বরবর লাগছিল, দুপুরে খেতে যেতেছিলাম হোটেলে, আর যাই হোক আগে ভাত খেয়ে নিই, ভাত খেয়ে বসছি, আমার সামনের টেবিলে দুজন লোক সিভিলে। তখন তো আমি পুলিশ দেখলে আঙ্গুল দেখলে পুলিশ নাকি আমি চিনি বলতে পারি, যার কারণ আমি যে টাইমে চলতেছি আমি তো আমার খুবই কেয়ারফুল থাকার দরকার, ওই টাইমে আমার আমার সবসময় আমার সাথে আরামস থাকতো।
কি আরামস থাকতো আপনার সঙ্গে?
আমার সাথে 9mm রিভলভার থাকতো,
রিভলভার থাকতো।
হ্যাঁ
আচ্ছা।
তখন খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া খাইয়া পিছনে তাকাইছি, মনে মনে আমি 100% গ্যারান্টি
আপনাকে ধরার জন্য,
আমাকে ধরার জন্য, কিন্তু আমি এখানে তো একটি শিফট এক বছর হয়ে গেছে, কারোর সাথে কোনোদিন খারাপ বাসায় কথা বলিনি। এই যে দোকানে ভাত খাই, ওই দোকানের ছেলেদেরকে আমি যেই মায়া করি, একটা লোক একটা কাস্টমার ওই ছেলেকে খারাপ বাসায় গালি দিয়ে একটা তাপ্পর দিছে, তারা আমি ধরছি কলারে। আমি বলছি বাদরতলা এলাকায় কোনোদিন কারোর সাথে মাস্তানি করবি না, এছাড়া কোনো হোটেল স্টাফের গায়ে হাত দিবি না। দুইটা তাপ্পর দিয়ে আমি দোকান থেকে বের করে দিছি। এই পর্যন্ত সদরও কিন্তু আমাকে চিনে না। যাই হোক, আমি বিল দিছি, বিল দিয়া আমি বেশি সিগারেট খাই। আমি এই বর্তমানে আপনার সাথে কথা বলতেছি, আমি সিগারেট খাইতে পারতেছি না, আমার মাথা ঘুরতেছি। আমি তখনকার আমলে এই খেরবাসটা ফিল্টার সিগারেট খেতাম। তখন আমি গেলে দোকানদার আমার খেরবাসটা সিগারেট দেয়, ও হিসেব করে রাখে 1000 টাকা 500 টাকা হলে টাকা দিয়ে দেয়। কিন্তু হোটেল বিল ফেক
সবসময়।
হ্যাঁ, হোটেল বিল সবসময় ফেক। ফানের দোকানের সাপ দোকানের যা এই সিগারেট দোকানের ফান খেতাম না, সিগারেট খেতাম। সিগারেটের টাকা ওকে আমি 500 টাকা 500 টাকা ফুরিয়ে দিতাম। ওর সাথে পরিচয় হয়েছে কীভাবে? আমার কাছে বাংকি টাকা নাই, ওই দারবানকে বললাম আমার সিগারেট খাওয়ার প্রয়োজন, তোমার কাছে থাকলে আমাকে 20টা টাকা দাও, এক প্যাকেট বেচতে 20 টাকা খেরবাসটা ফিল্টার। ওইখানে ওই সময় তো গরুর মাংস ছিল আপনার 40 টাকা কেজি, কেজি না শের,
রাইট? আমি নিজেও কেটেছি।
তখন
দারোয়ানে
বলে ভাইয়া আপনি তো আমাকে সময় ফেলেছেন, যাই হোক আমার কাছে নাই, আমি ওই সদকর থেকে বাকি আনতে পারবো। বাকি নিয়ে গেছে, বাকি নিয়ে গিয়ে আমাকে সিগারেট দিছে। সিগারেট দেওয়ার পর তখন আমি একটা সিগারেট নিছি, সিগারেট মুখে দেওয়ার সাথে সাথে আমাকে
হাত ধরে ফেলছে।
হাত না, ওরা তো হাত ধরে না, হাত ধরলে তো ফালাইতে পারবেন এমন ভাবে যে এদিক থেকে টানে এদিকে ধরছে। এমনকি ও আপনাকে না ধরলো, আপনার জামাই আপনাকে ধরে, যে জামা পরছেন জামাই আপনাকে ধরে রাখবে।
আচ্ছা,
এটা কৌশলী দ্বারা। তখন আমি বললাম আমার কাছে তো আরামস আছে, তা আমি তো প্রথম ফলো করলাম 100% পুলিশ। আমি আরাম বাইর করি না, বললে ঘটনা লম্বা হয়ে যাবে, নিজেও বিপদে পড়বো। এখন তো বাবা সহজভাবে আসতে পারবো, যদি আমি পুলিশকে আঘাত করলে তো আমার আরো
জটিল হয়ে যাবে।
তখন আমাকে ধরলো, ধরার পরে আমাকে বলে তুমি কি করো? আমি বলি আমি কি করি, আমি তো ওই দোকানে চাকরি করি, আজকে চাকরি নেই। কোন দোকানে চাকরি করো? বলি আমি এমনি মুদির দোকানে বা সার দোকানে কাজকর্ম করি। ওই তোমার কাছে কি আছে? কি আছে বলতে হাত দেওয়ার সাথে সাথে পেয়েছে
রিভলভারটা।
হ্যাঁ, ওই একজনে বলে সার দোকানে চাকরি করলে, মুদির দোকানে চাকরি করলে ওর রিভলভারের কি প্রয়োজন? তখন বলতেছে এটা তো দামি, এই সময়কার সময় 1,20,000 টাকা ওইটার দাম, এটা তো আমি কিনছি না, আমাকে গিফট দিছে।
এই গিফট দিয়েছিল চৌধুরী,
তখনকার সময় ওইটার দাম ছিল 1,20,000। প্লিজ আমাকে বলতেছে,
মডেলটা বলতে পারবেন, নামটা বলতে পারবেন, কি মডেলের ছিল?
ভাই আমার তো
লেখাপড়া নাই। ওকে ঠিক আছে বলেন।
তখন
কয়টা গুলি ধরতো একসাথে?
ওইখানে যে আপনার সাতটা
গুলি ধরতো।
তখন আমাকে তানা নিয়ে গেছে, তানা নিয়ে যাওয়ার পর আমাকে একটা ওই মামলা দিয়ে দিল, আরামস
অবৈধ অস্ত্র
1970 সালে বেশ কমাতে নিষ্কর্ষ দ্বারা দিয়েছে। আমাকে সালাম দিলে, সালাম দেওয়ার পর সেটাই জানে না, এইটা কাজ করাইছে আজিছে।
আচ্ছা,
এই কাজ করাইছে আজিছে। তখন সুমন সুদেরকে বললো, স্যার এই মশাত্তা এরকম নাকি, ও নাকি অ্যারেস্ট হয়েছে। কোথার থেকে? বাদতলার থেকে। সবাই বাদতলা তাকস, ওকে আমি বাদতলা তোদের নিরাপত্তা দিয়েছি, তোরা ওকে যদি পুলিশের হাতে দাঁড়াবি, আজকে ওকে পুলিশে ধরে নিয়েছে, কালকে তো আরেকটা লোকের বাইরের থেকে তো লোক আসে ওকে মেরে দিতে পারবে। সুদের ওদের সাথে গরম হয়ে গেছে। যাই হোক, আমাকে দেড় মাস সময় লাগছে আমি আবার বাইর হয়ে সোজা সুদের এখানে গেছি। সুদের ছিল, খবর নিয়ে গেছি, বলি স্যার আপনাদের লোকে তো আমাকে অ্যারেস্ট করেছে, দেখকে নাম বললাম আজিস, তো তুই ওকে মেরে ফেল, এও টাকা লাগবে না? টাকা লাগবে না, আমি এমন ভাবে যে রাখবো ও হয়তো অনুষ্ঠানটা শুনি আমাকে দোয়া করতে পারে, গেলে দিতে পারে। ওকে যে আমি এমন ভাবে রাখবো সারা জীবন, ও বেঁচে থাকলে প্রত্যেকটা কদমে কদমে শুধু আমার নামটা স্মরণ করবে। বর্তমান ওকে
আপনি কি করেছেন সেটাকে বলেন, নট বর্তমান, ঘটনার পরে কি করলেন?
ঘটনা করছি কি, একে আমি বাসার থেকে আমি হাতে দোনো হাতে রক গুলো কেটে দিয়েছি, রক্কাট আজিজ চট্টগ্রাম,
সবাই চিনে,
এক নামে চিনে রক্কাট আজিজ, রকগুলো আমি কেটেছি। তুই আমাকে জেল থেকে ছুড়েছিস, আনার পর আমি তোকে অনেক টাকা রোজগার করে দিয়েছি, তোর বউ আমাকে বাসার থেকে বের করে দিয়েছে, দোষটা কি আমার? তুই যদি আমাকে যদি অন্তর থেকে যদি ভালোবাসতি বাবা, যাই হোক ও বললো কিছু মান করিস না, মনে নিস না, আয় আমার ঘর থাকতে হলো নেই। তুই আবার আমাকে পুলিশের হাতে ধরে দিলি, হয়তো তুই এমনও তো করতে পারবি, একটা কিলার দিয়ে আমাকে তো তুই গুলি করতে পারবি।
আপনি বলছিলেন যে হয় দোয়া করবে অথবা গালি দিবে, দোয়া কেন করবে?
বিচের বাকি রেখেছেন এই কারণে।
আমি তো সত্য কথা বলতেছি, ও আমাকে স্নেহ হনা দিয়ে আদর না দিয়ে
ব্যবহার করেছে। ইনফ্যাক্ট আমরা বুঝতেই পারছি সেটা, ও জেল থেকে বুঝতে পারছিল যে এই ছেলেটাকে যদি আমি আমার কবজায় নিতে পারি তাহলে অনেক কিছু করতে পারবো, আমি আয় রোজগার করতে পারবো। কারণ যে ছেলেটা আট বছর বয়সে খুন করে সেই ছেলে আর যাই হোক একটা জুয়েল ওর জায়গাটা থেকে সে মনে করেছে যে একে আমি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবো, সেটাই করেছে। যখন দেখেছে স্বার্থ আর হচ্ছে না তখন আপনাকে রাস্তায় নেমে দিয়েছে, সেটা ঠিক আছে। বাট আপনি এটা কি প্ল্যান করেই করছিলেন যে আপনি তাকে নিয়ে আসবেন, নিয়ে এসে হাতের রক্ত দেবেন?
প্ল্যান করছি। তখন আমি চৌধুরীকে বললাম আমি ওকে এমন কাজ করবো ও প্রত্যেকটা খদমে আমাকে স্মরণ করবে। কই যা, তুমি বলে আমার কাছে তো টাকা টাকা নাই, সব কিছু শেষই গেছে, টাকা লাগবে। কই আমি তোকে ইনফরমেশন করছি তো, টাকা দিমু। তারপর সুমনকে ডাকলো ওই ছবিটা নিয়ে, আমাকে আরেকটা ছবিতে ছবি দিছে, আরেকটা ছবি দেওয়ার পরে আমাকে 50,000 টাকা দিছে। আমি বলি আমার কাছে কিছু নেই, ওই যা এটা পুলিশের হাতে। তখন আমাকে ওই সিস্টেমের আরেকটা আরম দিয়েছে। তখন সুমন আমাকে বলে চল কোথায়, ও কোথায় থাকে অক্সিজেন, ও কী করে, কই অর্জুন তোমার মতো ক্লিয়ার, আমার মতো ক্লিয়ার। তাই আমি সুমনকে বলি আমি যদি ওকে মেরি সুদের লাভটা কি, কই ওর বর্তমানে অক্সিজেন আছে, অক্সিজেন এলাকার যত লোক আছে সবাই ওর কথা শুনে, ওকে যদি সরাই দিই সুদের পক্ষের থেকে ওখানে আরেকটা লোক যাবে, ওখানে যা কিছু হয় সব কিছু প্রফিট হবে চৌধুরীর।
মানে ব্যাপারটা কি এরকম ছিল যে যে লোকটাকে আপনাকে খুন করার জন্য পাঠাইছে সেই লোকটা চৌধুরীর কথা শুনতো না, তাই কি?
হ্যাঁ হ্যাঁ, ও নিজে কিলার।
এই লোকটাকে কে বানাইছিল, এই কিলার বানাইছিল কে, এটা কি জানা আছে আপনার নাকি জানেন না? এরকম
করে জানি
কে বানাই,
জানলে যদি বলি বললে তো আমার একটু
সমস্যা হবে। ওকে, তো আপনাকে অ্যাসাইনমেন্টটা দিল, আমি এখান থেকেই ফিরব। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটি দারুণ সুযোগ আমি বলবো ঢাকা এফএমের শ্রোতাদের জন্য, এবং একই সাথে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন গল্প সিক্রেটস অনুষ্ঠানের যারা শ্রোতা আছেন তাদের জন্য। এই অনুষ্ঠান দুটির একটি বই বাজারে এনেছে ঢাকা এফএম, এবং এটার প্রকাশনায় রয়েছে বর্ণপ্রকাশ। যারা বইমেলা থেকে বইটি সংগ্রহ করবেন, আমিও মাঝে মাঝে যাচ্ছি বইমেলাতে, আমার সঙ্গে দেখাও হয়ে যাবে আপনাদের, সুনির্দিষ্ট কোনো ডেট আমি আপাতত জানাচ্ছি না, খুব শীঘ্রই জানাবো যদি যাওয়া হয়। 101 নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টল, 101 নম্বর স্টল থেকে আপনি আমার বইটি কিনতে পারবেন। বলবেন যে আরজি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানটি কিনতে চাই ঢাকা এফএমের। বইটির মূল্য ধরা হয়েছে 200 টাকা, এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য একটি বাম্পার সুযোগ। দিন রাত 24 ঘন্টা খোলা থাকে এরকম একটি কল সেন্টারের কথা বলে দিচ্ছি, আপনি চাইলে এই অনুষ্ঠানের চলাকালীন অবস্থাতেই এখনই আপনি ফোন করতে পারেন। ফোন নম্বরটি হচ্ছে 09638771771। আমি আরও একবার বলছি 09638771771। এই নাম্বারে ফোন করে আপনি অর্ডার দিতে পারেন বইয়ের জন্য, বাংলাদেশের যে কোনো প্রান্তে হলে আপনি বইটি খুব শীঘ্রই পেয়ে যাবেন। বইয়ের মূল্য হচ্ছে 200 টাকা। আরেকটি নাম্বার রয়েছে rockomari.com এর, নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297, খুবই সহজ একটি নাম্বার 16297। এই নাম্বারে ফোন করে বলতে হবে আরজি কিবরিয়ার ঢাকা এফএম এর জীবন গল্প এবং সিক্রেটস বইটি চাই, এবং বইটির মূল্য রাখা হয়েছে 200 টাকা। ঝটপট কিনে ফেলুন। আজকের গল্পে যার নামটি আমরা ফ্ল্যাশ আউট করিনি, আমরা চেষ্টা করব বইয়ে তার সম্পর্কে বলার জন্য কোনো রাগ ঢাক না রেখে, দেখা যাক কতদূর পারা যায়। সো যাদের অনেক বেশি কোয়েরি আছে যে এই চৌধুরীটা আসলে কে, বইটা কিনলে হয়তোবা আপনারা সেটা জানতে পারবেন। ওকে প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং ছোট্ট একটা বিরতি মাত্র 2 মিনিটের, 2 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। সিক্রেটস, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং এখানে আজকে কনফেস করছে মোর্শেদ, তিনি পেশায় একজন কৃষক। জি বলুন, তারপর কি হলো? তো আপনি জিজ্ঞেস করছিলেন সুমনকে যে এটা কি বা কি কাহিনী
বলতে চাই। একজন কিলার তো, একজন কিলার কিলার মারলে সুদের ফায়দাটা কি? অনেক ফায়দা আছে, সুদের লাভ না থাকলে এমন কোনো কাজ করে না, লাভ থাকলেই করে। আজ যাই হোক, আমার এত কিছু জানার দরকার নেই। নর্মালি গেছি, নর্মালি গিয়া আমি একটা লুঙ্গি পরে গেছি, লুঙ্গি পরে গিয়া একটা দোকানে বসছি, দোকানে বসার পরে চা খাইলাম, চা খাই দেখছি ও 9:30 দিকে যদি অক্সিজেন এলাকায় আসে দোকান ফাট সব নীরব হয়ে যায়।
এত ভয়ানক ছিল।
আজিম নাকি কি একটা নাম ছিল, আমার প্রভৃতি স্মরণে, অনেক বছর আগের ঘটনা, আজিম সম্ভবত আজিম হবে। তখন আমি তাকে অবজার করলাম, অবজার করি সুমনকে বললাম ঠিক আছে এই এই লোকটা কোনো প্রবলেম না, তুই শুধু আমার জন্য ট্যাক্সি রাখবি। তারপর দিন ট্যাক্সিতে ড্রাইভার বসা, ট্যাক্সি স্টার্টও, তখন আমি দেখি ও যেখানে বসতো সেখানে আমি বসে আছি। তখন দোকানদার আমাকে বলতেছে ভাই তোমাদের ভাইয়া কি আকাশ থেকে আসছে? ওর সাথে আমি কথা বলি, ও আমাকে ওই চুলে বসা দেখা মাত্র ওদিক থেকে আসি, দেখি একটা তাপ্পর আমাকে তাপ্পর মেরে দিয়ে চলবে, তাপ্পর মেরে দিছে। আমি হইয়া বাইর করে দিছি, তা আমি করি দিয়ে দিচ্ছি, একটাই তো মারা যাবে, দুইটা দিলে তো নিশ্চিত। তখন ও লাফাইতেছে, আমি গাড়ি দিচ্ছি, আমি ওকে বলছি তুই তোর বাসায় যা, আমি আমার বাসায় যাই। তখন সৈন্যদের সুদের কাছে গেলাম, সুদের কাছে যাওয়ার পর বলছি স্যার আমি ও বাসায় থাকবো না, কেন আমার লাইফ গ্যারান্টি নেই। আচ্ছা ঠিক আছে, তোকে আমি আরেকটা বাসা দিই। তখন আমাকে বাসা দিল দ্বিতীয়বার কোথায়, সুগন্ধা।
ওকে,
গঙ্গা দেওয়ার পর কিছুদিন থাকছি, থাকার পরে তখন আমার মায়ের জন্য আমার প্রাণ খাবে, বলি যে যাম মা বাবার খবর জিয়ারত করবো, অনেক বছর করাই না দেশে যাম।
জি,
তারপর রমজান ছিল, রমজানে আমি কিছু কেনাকাটা করছি আমার ভাবির জন্য, ভাতিজির জন্য।
যেভাবে আপনাকে ঘাস কাটতে পাঠাতো,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি একটা মেয়ে হয়েছে অন্য একটা লোক থেকে শুনছি।
জি,
তখন গেছি, কেসিয়ার আমাকে যে আপ্যায়ন করে ও কিন্তু আমার ভয়ে বলতেছে, আমাকে বলতেছে না,
মানে তদ্দিনে জেনে গেছে যে আপনি এরকম সন্ত্রাসী কাজের সঙ্গে যুক্ত না। তাহলে
এমনি ভয়ে,
এমনি ভয়ে বলতেছে
এটা, এমনি ভয়ে ওই যে
খুন করে ঢুকেছেন। ওকে ওকে ওকে।
তখন কিন্তু আমার এলাকার কেউ জানে না, ওই ছেলেটা জানে। তো আমি যখন বাড়িতে আসলাম, আসার পরে ওই ছেলে শুনছে, শোনার পরে ও তারাবি নামাজ শেষ করি আসছে আমাকে দেখার জন্য। আমাকে তো সম্পূর্ণ বাড়ির মানুষ সবাই আসছে, ছয় বছর পর আসছি আমি। তখন সবাই আমাকে দেখি শুনি যাই, ওই সেলিম নামের ছেলেটা ওরা আব্বাই তখন আসলো, আসার পরে আমাকে বলে চলো কোথায় যাবো, কোথায় আমাদের ঘরে যাও। ঘরে গেছি, কিছু খাওয়া দাওয়া দিছি, খাওয়া দাওয়া খেয়ে খাওয়া দাওয়া করার পরে ওখানে গল্প করতে 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 ফেরির সময় হয়ে গেছে, তখন এখানে ফেরিয়ে ফেলাম। ফেরি খাওয়ার পরে আমি চলে আসছি, চলে আসার পরে আমার আমি আমার একটা সন্দেহ কি, আমার ভাবি যদি আমার ব্যাগ থেকে এগুলি চেক করে তাহলে আমার আরাম পাবে, তখন একটা কথা বাড়াবাড়ি হয়ে যাবে। তখন আমি আমার ভাবিকে একদিন বললাম, ভাবি তোমার গোপনীয় কোনো ফেটি আছে বা ট্রাং আছে? হয় আছে। আমি তাহলে আমার ব্যাগটা ওইখানে রাখো, তবে কি হয়েছে এমনি থাকলে কি হয়েছে, তালা মারি রাখ। আমার তো আমি এমনি তালা মারি রাখছি, কয়েকদিন থাকবো, ঈদের পরে যাবো উদ্দেশ্য। তখন ঘুমাইছি, ঘুমার পরে ও একই টাইমে তারাবি শেষ করার পরে, সেদিন শেষ তারাবি আমাদের ওইখানে এই সুরা তারাবি হয় সব রাতের দুদিন আগে, তারা বিশেষ হয়েছে। ও আমাকে নিয়ে হাজির করে নিয়ে গেছে, যাওয়ার পরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পরে আমি বসছি বসার মধ্যে, তখন আমি সেদিন আমার আরামসটা আমার সাথে নিয়ে গেছি। তখন ওর মা বলতেছে একদিন তো তুই সেলিমকে এইভাবে বিপদ থেকে বাঁচাইছিস, আসলে তুই কি এই এগুলি করস? আমি বলি আমি এগুলি করি না, ওকে বাঁচাবের জন্য গেছি। কয় আমি তোর ক্ষতি করবো না, এগুলি করলো এগুলি করিস না, এগুলি ভালো না, তুই যদি সুন্দরভাবে চলস আমার এই মেয়েটা দুইটা মেয়ে আমার বড় মেয়েটা তোকে দিন, মেয়েটা সামনে তোকে বেশি ভালো লাগে আমার। আমি ওকে হ্যাঁ না কিচ্ছু বললাম না, কিছুর উত্তর দিলাম না, এদিকে চলে আসছি। চলে আসার পরে আমি দুই তিন দিন আর গর্ব যাই না, সানরাইজ যেদিন সান দেখা যাবে, সানরাত সানরাইজের দিন ওই মেয়েটা গেছে, নাম ছিল পারভিন,
যে মেয়েটাকে আপনাকে দেওয়ার কথা বলেছে, বিয়ে দেওয়ার কথা বলেছে?
আমার এত বয়সে আমি কোনোদিন কোনো মেয়ের গায়ে এভাবে হাত দিইনি।
একটা মানুষ একদিক থেকে ডিসঅনেস্ট হলে, একদিক থেকে খারাপ হলে, তার ভিতরে যে অন্যরকম একটা মানে ভয়াবহ রকমের একটা পজিটিভ ক্যারেক্টার থাকতে পারে, এটা আমরা ভুলে যাই। দেখুন, ও যখন অস্ত্র নিয়ে ঘুরছে এবং ও এমন একটি ব্যক্তির ছত্রছায়া আছে, ওর পাওয়ার কি আনথিংকেবল পাওয়ার। ও চাইলে কি যে কোনো খারাপ কাজ করতে পারে না? যে কোনো খারাপ কাজও করতে পারত, ওর হাতে সেই রকম পাওয়ার ছিল। ও চুরি ডাকাতি করে, নিজের জন্য চুরি ডাকাতি করে কোটি টাকা কামাই করে ফেলতে পারত, বাট হি নেভার ডিড ইট, হি নেভার এভার ডিড ইট। গল্পের কনসেন্ট্রেশনটা দিবেন, একটা মানুষকে আপনি যে জায়গাটাকে দেখছেন তার চারপাশে কোনো ভালো দিক আছে কিনা, কেন করছে সেগুলো, এই জায়গাগুলো বেচার করার চেষ্টা করবেন। ডোন্ট টেক দিস শো অ্যাজ এ এন্টারটেইনমেন্ট। আমি সবসময় বলি এন্টারটেইনমেন্ট হিসেবে শোটাকে চিন্তা করবেন না, দিস ইজ আ শো হুইচ ইজ অ্যাকচুয়ালি বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। বলুন তারপর।
তখন
পারভিন আসছে,
হ্যাঁ, আমাকে বলে চলো আমাদের ঘরে যাই। তখন আমি তো বললাম, দেখো তোমার লাইফটা তুমি বরবাদ করো, নষ্ট করে দিও না। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস সেভেন, বাংলাদেশ সরকার দণ্ডনীয় অপরাধ। ক্লাস সেভেনের মেয়ে, তোমার বয়স কত হয়েছে? ক্লাস সেভেনের পর অবস্থা কিসের, কিসের বিয়ে তোমার? আমি বিয়ে করবো আরো 15 বছর পরে, ওকে বলতেছি। তখন ও আমাকে বলে, আমি তো বিয়ের সাথে কিছু বলি না, আমাদের ঘরে যাওয়ার কথা বলতেছি। তো তুমি কেন আমাকে বলবো তোমাদের ঘরে যাওয়ার কথা? তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক আছে? আমি কি তোমার সাথে প্রেম করছি? ওরা রাগ করে চলে গেছে, রাগ করে চলে গেছে। ও খানতেছে, যখন খাটতেছে পরে ও মা অবজার করছে, অবজার করার পরে নিজে আসছে, নিজে আসে বলে চলো আমাদের ঘরে দেখি। সে যাই হোক গেলাম, ওখানে আমাকে নাস্তা টাস্তা দিছে, সেদিন সকালে সকালে ঈদ, নাস্তা টাস্তা দেওয়ার পরে ও ঘুমে গেছে। আমি বসানো, একটা ভাই, ওই একটা ভাই জীবিত আছে, দুইটা ভাই আবুধাবিতে থাকে, আরগুলো বাড়িতে থাকে, ওদের বিশাল ব্যবসা বাণিজ্য। তখন কেউ বিয়ে করে না, যার যার রুমে তেতে। আর সেদিন তো এমনি সানরাত, আপনার সবাই ঈদের কিনে কাটাকাটি নিয়ে ব্যস্ত। তখন আমি এখানে এভাবে বসে আছি, ওই মেয়েটা পারবিন এই রুম আসলো, এই রুমে আসি দরজা রক করছি। আমি দরজা কেন রক করলাম? কোনো সমস্যা নেই। তখন ওকে আমি বললাম, দেখো আমি খুব খারাপ, তুমি যদি আমার, তোমার জীবন যদি আমার জীবনের সাথে যদি জড়িত করো তুমি মারা যাবে। সে আমাকে বলে, আমি ওগুলি পরোয়া করি না। তারপর আমি আরাম সুতা বাইর করি, আমি দেখছি, আমি এটা কি দেখছো? এটা কি? এটা যে মানুষ মারি, কোন সময় না কোন সময় আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, পাবলিকই গুলি করি মারবে, পুলিশে গুলি করি পারবে, আমার ফাঁসি হবে। হ্যাঁ, আমার অনেক মামলা, আমার মামলায় আমাকে ডাকতেছে। ও আজিজ, একটা কথা বলি গেছি, আজিজ এই মামলাটা আমার 10 বছরের জন্য এক্সট্রা করে রাখছে, ও আমাকে আরেক মারাত্মক জাঙ্গায় রাখছে। এক্সট্রা বুঝেন আপনি
মানে স্থগিত?
হ্যাঁ, ওই মামলা কিছু হবে না, স্থগিত থাকবে।
যে আপনাকে বের করে নিয়ে আসছে সে আসলে স্থগিত রেখে আনছে?
হ্যাঁ হ্যাঁ, ওই মামলাটা এক্সট্রা করে রাখছে।
ঘটনাটা বলেন।
তখন ও আমাকে জড়াই ধরছে, জড়াই ধরছে। আর আমি ওকে বলি, আমার পক্ষে সম্ভব না। ও আমাকে বলে, তোমার কাছে মদ দামির, তুমি একজন ফ্রুস, তোমার কাছে কোনো প্রয়োজন নেই। আমি বলি, আমি, আমার কাছে প্রয়োজন আছে, থাকলেও আমি লেফে যেতে চাই না, আমি তোমাকে লেফ করবো কেন? যদি তোমার, আমার ঠান্ডা মাথা থাকলে, জ্ঞান থাকলে, তোমারও যদি ঠান্ডা মাথা থাকে, জ্ঞান থাকে, তুমি চিন্তা করো, আমি তোমাকে প্রয়োজনে এক সপ্তাহ পরে বিয়ে করবো, তারপর সব কিছু। তখন ও আমাকে বাঁচতে দিল না। সেদিন আমার জীবনে আমি প্রথম লাইক করি, সেদিন প্রথম লেপ করার পরে, এটা আমার, আমি গুণা করছি এটা আমি জানি, যা যা হওয়ার আমি ওর সাথে আর কোনো দেখাই করি না। ঈদের নামাজটা পড়ে আমি শহরে চলে এসেছি, আর কোনো দেখাই করি না। আমি জানি আমার কারণে আরেকটা মেয়ের জীবনটা যে নষ্ট হয়ে যাবে আমি চাই না। আমি চলে গেছি, চলে যাওয়ার পরে তখন কক্সবাজার থেকে একটা ছেলে আসছে, ওর বাড়ি কক্সবাজার না, ওর বাড়ি হলো বার্মা।
জি,
ওর সাথে আমার সাথে জেল এই পরিচয় হয়েছিল। ও বলছে, আমি যদি জেল থেকে বাইরে আমি তোমাকে খুঁজি নেব। ও আমাকে খুঁজি নিয়ে, তারপরে আমি কক্সবাজার গেছি। কক্সবাজার যাওয়ার পরে এখানে কতদিন চাকরি থাকার পরে টুকটাক একটা কাজ করছি, এমন কি মনে করেন কাজ হলো, ওদিকের কাজ হলো বুট নিয়ে। আমাদের চট্টগ্রামে আছে যেগুলি মাছ মারে, ইলিশ মাছ মারে, ওগুলিকে বলে আপনার ফিশিং বোট। ফিশিং বোটের সম্পূর্ণ জিনিসপাতি থাকবে, জাল থাকবে, আপনার বরফ থাকবে, এগুলি থাকবে। তখন যারা যাবে তারা কিন্তু অরিজিনাল জেলে না, সব ডাকা। যারা অরিজিনাল জেলে তাদের কাছে, তাদের পাশে নিয়ে একটা লোক একটা লাগাই দিল বোট, লাগাই দিয়ে বলবো, ভাই আমাদের খাবার মাছ নাই, মাছ থাকলে দেন। তখন যখন কল বোট খুলবো, কল বোট খুলবো আর সবাইকে কল বোটে ঢুকে রাখবো। ধৈর্য আপসে কি ঢুকে মাইকদের করে ঢুকে আর কি ঢুকে তারপরে ইঞ্জিনটা তুলে নিব ওদের এই শাশা মানে যেগুলো ছিলে আছে জাল এমনি আরো অন্য কিছু থাকে ওদের কাছে কিন্তু টাকা থাকে না ওরা তো সাগরে যায় মাছ মারার জন্য ওদের কাছে টাকা থাকে না ওদের বিশেষ করে মূল্যবান জিনিস হলো ইঞ্জিল জাল
জি
এগুলি নিয়ে তারপরে ওদেরকে ফেরি দিই তারপরে চলি এই ব্যবসা কয়েকটা করলাম কয়েকটা করার পরে আমার ভালো লাগে না কিন্তু
ইন দ্য মিন টাইম চৌধুরী আপনাকে ডাকে নাই কোনো কাজে
না ও তো আমাকে এখন খুঁজতেছে দেখতেছে না
চৌধুরী খুঁজতেছে
চৌধুরী খুঁজতেছে
আপনি যাচ্ছেন যাত্রী যাচ্ছেন না চৌধুরীর কাছে
না আমি চৌধুরীর কাছে দেখতে চাই ও যে আমাকে খুঁজতেছে আমি তো জানিও না
আচ্ছা রাইট সেই সেই যুগে তো মোবাইল টোবাইল কিছুই ছিল না
কিছু ছিল না
আচ্ছা
তখন কয়েকটা কাজ করার পরে আমার ওখানেও আমি লাখ দেড় লাখতে আমার হাতে ফাই হয়েছে তারপরে তখন আমি বাসায় আসলাম বাসায় আসার পরে দারোয়ান আমাকে বলছে ভাই কই গেছেন আপনি পার্কে গেছেন হ্যাঁ পার্কে গেছি তো আপনি এখানে ঈদের পর দিন দেখলাম ওই সৈদেরই কিছুক্ষণ আগে গাড়ি নিয়ে ঘুরে গেছে আপনাকে ছাগলের মতো খুঁজতেছে আপনি কই যাবেন বলে যাবেন না তারপর গেছি সুমনের বাসায় সুমন নাই আমি আবার সৈদেরি বাসায় গেছি সৈদেরি বাসায় গেছি সৈদেরি দেখতেছি এরকম এরকম করতেছে ওয়ালাইকুম সালাম কিরে বাবা তুই গেছিলি আমি তোর খুঁজতেছি না আমি স্যার দেশে গেছি তুই কে কে আছে আমার কেউ নেই তুই কী জন্য গেছ যাই হোক আমি বলছি স্যার আমাকে যেই জন্য খুঁজতেছেন আমাকে এইটাই বলেন কয় কালকে এমন একটা জাঙ্গায় তোকে আমি দিমু কিন্তু এটা আমার ইনফুডিং কাজ আমি কোনো সময় তোর কাছে রিকোয়েস্ট করি না কিন্তু আজকে রিকোয়েস্ট করতেছি কোথায় কয় আমার দেশের বাড়িতে কিন্তু ও যদি মহিলা বললে আমি ওইখান থেকে চলে আসতাম
কি বললে বুঝি নাই
যেখানে আমাকে পাঠাবে ওইখানে মারতে হবে একটা মহিলাকে
ও এটা বলে নাই যে কাকে মারতে হবে
হ্যাঁ অন্য সময় ছবি দেয় কিন্তু আমাকে ছবি দেয় না আমাকে বলছে তোকে সকালে সুমন তোকে বাসার থেকে ডেকে নেবে আচ্ছা ঠিক আছে আমাকে টাকা দিছে যে টাকা আর লাগবে ওই দিন আমাকে সত্যিবার একটা জিনিসের পিছিয়ে দিত 150,000 দিত পরে 50,000 দিত পরে ওই সময় আমাকে 2,00,000 টাকা দেওয়ার পরে বলতেছে আর লাগবে আমি বলি না ওর সাথে আমার সাথে শেষ বোঝা দিয়া আর দেখা হয় না আমি দেখছি ও আমাকে দেখে না তখন সুমনকে বললাম এরকম এরকম ব্যাপার সেদের থেকে কি বলছে এটা একদম সোজা পানির মতো সোজা কোথায় এলাকা হইল গহিরা রাহুল জান গহিরা আচ্ছা যে লোকটা নাকি আমার সাথে কক্সবাজার থেকে আসছে ওকে সাথে করে নিলাম আমরা বাসে উঠছি ওইখানকার সময় আপনার এই যে এই ওইখানে পুলিশ ওইখানে পুলিশ এখানে পুলিশ এরকম ছিল না
এটা কোন আমলের ঘটনা
তখন ওইখানে গেছি বাস থেকে নামি একটা হোটেলে বসছি হোটেলে বসি খাওয়া দাওয়া খাইছি এই গরুর হাট দিয়া মূলর আসছে এগুলি দিয়ে ভাত খাইছি তিনজন খাওয়ার পরে হিন্দুপাড়া উচিনি হিন্দুপাড়াতে গেছি হিন্দুপাড়াতে গিয়ে একটা ঘরে আমরা কিছুক্ষণ ওয়েট করছি ওয়েট করার পরে রাত প্রায় 9:30 দিকে হয়েছে চতুর্দিকে একদম অন্ধকার তখন বলে আয় চল গেলাম বাং কয় আমি বাংতে পারব না তুই যদি এইটাও করতে পারলে না এইটাও করতে না বলে এইটাও করতে না আমার সাথে সাথে কি জন্য আসো হয়তো আমাকে ছুঁই ধরিয়ে পাঠাই তাহলে তুই চলে যা এখানে থাকতে পারবি তুই চলে যা তবে আমি সিস্টেম করছি কীরকম সুরের একটা নিয়ম আছে ডাকাতের একটা নিয়ম আছে ডাকাত এমন সময় এমন এমন সময় এমন একটা ডাকাতি করে কীরকম যে ঘরের মালিক থাকলে মালিক ঘুমানো রাখি ডাকাত একটা ডাকাতি করে ঘরের মালিক ঘুমানো রাখি সুরে একটা চুরি করে তবে আপনি যদি ওই রুমে থাকেন বা শুই থাকলে আপনি কি হজাক না ঘুম আমি বলতে পারবো কিন্তু আপনি বলতে পারেন না আমার একটা এইরকম একটা টেকনিক্যাল হয়ে গেছে আমি বসছি বসার পরে দেখতেছি ঘুমের মধ্যে একটা শ্বাস ফেলায় ঠানে ওইটা চলতেছে দেখতেছি ঘুম দরজায় যখন রাতে দেওয়ার সাথে সাথে দরজা দুইটা দুই দিকে চলে গেছে দেখতেছি একটা মহিলা দুইটা বাচ্চা দুইটা একটা মেয়ে তখন আমি তো সাথে সাথে ওদেরকে আরাম শো করছি শো করার পরে বলছিলাম বাবা কিছু বুঝতে পারলাম না আপনি কে কি জন্য আসছেন এবং আপনি এখানে কি কি চান আমি বলি না একটা লোক ডুব ছিল তাকে চাইতেছি লোকটা কোথায় অন্য দুই অন্য মোড়ে চলে গেছি সে আমাকে বলে এখানে কোনো লোক ডুবে নেই বাবা আপনি চলে যান তখন আমি ওকে মাথার মধ্যে আর দেখাইলাম দেখার পরে আমি বলছি কি তোমাকে মারার জন্য আমাকে অমুকে সরাসরি বলে দিছি অমুকে 2,00,000 টাকা দিছে তোমাকে মেরে ফেলতে হবে আপনি কি এত খুশি মরতে পারবেন? তো বাবা আমি মরতে পারবো, আমার স্বামী থেকে ও মেরে ফেলছে, আমার একটা ছেলে ছিল ওকে ও মেরে ফেলছে, আর তুমি আমাকে মেরে ফেলবা? 6 বছরের 8 বছরের এই জনতা বাচ্চা তার কোথায় গিয়ে দাঁড়াবে, কি করবে, কে দেখবে? তখন আমি নিজে নিজে চিন্তা করতেছি, কিরে আমারও তো এই অবস্থায়, এই আমার মা বাবা না থাকার কারণে আজকে আমার এই পরিণতি, আমি ছেলে সেজন্য আমি ক্লিয়ার হয়ে গেছি।
ভয়াবহতম দুর্ধর্ষতম একটি ঘটনা এবং এপিসোড, নো ডাউট ইটস আ ভেরি ভেরি চ্যালেঞ্জিং এপিসোড এভার। আমার কতবার যে গা শিউরে উঠেছে আমি জানি না, আমি এগুলো শুনেছি কিন্তু এগুলোর বাস্তবতম সাক্ষী একজন আমার সামনে, যে নিজে আজকে এখানে কনফেস করছে লাখ লাখ মানুষের সামনে। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং প্রিয় শ্রোতা, আমরা তাকে তার নামটা এখানে রিভিল করিনি এবং করবো না আমাদের অনুষ্ঠানের জায়গা থেকে, এটা এথিক্স এর বাইরে। কিন্তু একটা বিষয় সত্য যে এটা কোনোভাবে ইকুয়েশন যদি আপনি মেলান, আপনি বুঝতে পারবেন যে কেন মহিলাটাকে খুন করতে পাঠানো হয়েছে, কারণ মহিলাটা হচ্ছে অন্যতম সাক্ষী। মহিলাটা যে কথাটা বলছে যে আমার স্বামীকে মেরেছে, আমার ছেলেকে মেরেছে, তার মানে মহিলাটা হচ্ছে সাক্ষী। এবং সে যদি সাক্ষী দেয়, আমি গেস করছি এরকম ভাবে, আমি জানি না উনি ভালো বলতে পারবেন, যে সে যদি সাক্ষী দেয়, একমাত্র সাক্ষী হিসাবে সে যদি সাক্ষী দেয়, তার মানে যেই চৌধুরী সাহেব ওনাকে ওখানে পাঠিয়েছে সে ফেঁসে যাবে, এবং সে কারণেই হয়তোবা তাকে খুন করতে পাঠিয়েছে, এবং সে কারণেই হয়তোবা একে অনেকভাবে রিকোয়েস্ট করেছে, এবং ওকে হয়তো খুব ভালো করে স্টাডি করে জানতো যে এটা একজন মহিলা, ওটা বললে ওর খুনটা করবে না, যেভাবে ওকে এভাবে পাঠিয়েছে, 2 লক্ষ টাকা দিয়েছে এবং বলেছে ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাস্ক। আচ্ছা, এই মহিলাটাকে উনি মারতে চাচ্ছেন কি কারণে, এটা কি আপনার জানা আছে?
আপনি বলে দিয়েছেন,
এটা কি মিলছে আমার সঙ্গে আমি যেটা বলেছি সেটা কি মিলেছে?
জি।
ওকে বলেন। তারপর
তখন আমার কান্না আসি গেছে, আমার অতীত ভেবে গেছে, আমার অতীত যখন আমার মন ফুরিয়ে গেছে, তখন আমি মহিলাটাকে বললাম, ওই খালাম্মা দেখেন কোনো সমস্যা নেই, আমি কিন্তু মারবো না, আপনারা এখান থেকে অন্য দিকে ফেলাই যান, আমি না মারলে কি হবে, আমার মতন আরেকজন আসবে, ও তুমি ফেলবে। হয় বাবা আমরা যে এখানে আসি আমাদের ও কীভাবে জানে, তা আপনারা কোথায় ছিলেন? তাতে আমরা তো আগে টাকা থাকতাম, যে ব্যক্তি ঢাকা ফ্ল্যাট বাড়িতে ঘুমাইতো সে শুধু দুটো বাচ্চার কারণে, নিজের প্রাণটার কারণে একটা বাগা ঘরে গেছে। ভাবো কোথায়, চট্টগ্রামের একদম পর্বত, হিমালয় পর্বতের কাছে, চট্টগ্রামের কাছাকাছি বর্ডারে, ওখানেও ওই অবস্থা। আমি কিছু করতে পারি না, আমি চলে আসছি। আমি চলে আসার পরে তারপরে সুমনকে বললাম, ভাই তুই আমার কাছে আর আসবি না, তুই যদি আমার কাছে আসস আমি তোকে মেরে ফেলব সোজা হিসেব কিতাব ডাইরে। আমি মনে করতাম ও একজন উপরে যেরকম চৌধুরী, নিচেও ভিতরে ওই রকম চৌধুরী, না
উপরে যেরকম আদর করে সম্মান করে ভালোবাসে ভিতরে সেরকম।
তখন সেদিন আমি বুঝতে পারলাম আমাকে ও কি জন্য আদর করে, কি জন্য স্নেহ করে, আমি ওর অক্ষর অক্ষরে সবকিছু পালন করতে পারতেছি সেজন্য। তখন তাকে বললাম, ভাই তুই চলে যা। তখন সুমন আমাকে বলে, তুই তাহলে আর বাসায় যাস না, তোর সমস্যা করবে।
বিরতি নেব প্রিয় শ্রোতা, সিনেমাকেও হার মানা এটা আজকের এই সিক্রেটস, ছোট্ট একটা বিরতি। ওকে, দিস ইজ আ স্পেশাল অ্যানাউন্সমেন্ট, আমরা বলবো যে যারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠান শোনেন এবং যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য, যে এবারের বইমেলায় আমার একটি বই এসছে, এই দুটো অনুষ্ঠান নিয়ে একটি মাত্র বই, আপনারা যদি সংগ্রহ করতে চান এক্ষুনি ফোন দেবেন 16297 এই নাম্বারে। আমি আবারও বলছি ফোন নাম্বারটি হচ্ছে 16297, বইটি হচ্ছে আরজি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস, এবং বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ। আর বইমেলা থেকে সংগ্রহ করলে আপনারা সংগ্রহ করবেন বর্ণপ্রকাশের স্টল 101 নম্বর স্টল থেকে, আপনারা ফোন দিবেন এই নম্বরে 16297, বইটির মূল্য হচ্ছে 200 টাকা মাত্র। মাত্র 2 মিনিটের বিরতি, তারপরে আমরা আবারও ফিরছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
সিক্রেট, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিপটিয়া রয়েছে আপনার সঙ্গে এবং দুর্ধর্ষতম একটি এপিসোড আজকে এখানে মঞ্চস্থ হচ্ছে। স্টেজ থেকে আমরা বলি দ্য স্টেজ অফ রিয়েলিটি, যা ঘটে ওই মানুষের জীবনে সেটা এসে ওখানে ইনি বলেন। কিন্তু আমাদের এই অনুষ্ঠানের জায়গাটি থেকে আমরা কখনোই কারো সম্মানহানি হোক কিংবা যেটা আমরা ইনভেস্টিগেট করতে পারিনি সেটা এখানে প্রচার করা আমাদের এথিক্সের বাইরে, আমাদের অনুষ্ঠানের রুলস রেগুলেশনের বাইরে। যিনি এখানে এসে কনফিউজ করছেন উনি ওনার জীবনের ঘটনাগুলো বলছেন, সেই অর্থে উনি ওনার ওপর যতটা ব্লেম নেবেন, যত রকমের অপরাধ নেবেন সেটা তার ব্যক্তিগত রেসপন্সিবিলিটি। কিন্তু তিনি যদি কাউকে এর মধ্যে জড়ান তার নাম পরিচয় সব কিছু আমরা গোপন রাখি। সেই অর্থে আমাদের অনুষ্ঠানে আজকে অনেকগুলো নাম, অনেক বিষয়, বিশেষ করে যাকে নিয়ে এত ঘটনা তার পুরো পরিচয়টা আমরা এখানে গোপন করেছি এবং সেটা আমাদের অনুষ্ঠানের এথিক্সের জায়গাটি থেকে। আমাদের মূল জায়গাটি হচ্ছে উনি ওনার ব্যক্তি জীবনে কী ফেস করেছেন, কী হয়েছে সেটা, সেখান থেকে আপনি যাতে লেসন নিতে পারেন। আমরা সোসাইটিকে কিওর করতে চাই ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। কোনো অ্যাকিউজ ব্যক্তির দিকে আঙ্গুলি তুলে আমরা বলতে চাই না অপরাধী, আমরা বলতে চাই কেন সে অপরাধ করেছে, যাতে করে আপনি সে অপরাধ না করেন। যেখানটায় ছিলাম আমরা মোর্শেদ ভাই, আপনি যেটা বলছিলেন যে আপনাকে সুমন বললো যে না বাড়িতে আর না যেতে তাহলে আপনার সমস্যা হবে,
তার সুমন আমাকে বললো তুই আর তাহলে বাসায় যাস না, তুই অন্যদিকে চলে যা। অন্যদিকে যখন চলে যেতে বলছিল তখন আমি আরো কয়েকজন লোক নিয়ে তখন আমি ডাকাতি শুরু করে দিছি, আজকে এই দেশে কালকে ওই দেশে, এমনকি আমি কুমিল্লা পর্যন্ত এসে ডাকাতি করছি। তারপর আমি গাড়ি ডাকাতি শুরু করেছি।
আমার
বাবার জন্মস্থান এখানে চিটাঙ্গে, আমি কোথায় যাবো? তাহলে তোকে মেরে ফেলবো। মেরে ফেলবো বলছে, ও মুখ থেকে বাইর করছে, আল্লাহ আমার হয়াত রাখছে, ওর হয়াত গেছে, এরকম হবে। আমি কি চলমান, আমি কি আদরাই বলে আমার খারাপ রাখছে, সেদিন আমি বেঁচে আছি। আমাকে অনেক, আমাকে অনেক লোক মারতে চাইছে, কিন্তু ও আমাকে গুলি গুলি করতে চাইছিল, ও পিছন দিক থেকে আরেকজনও ওর দিতে পারে বাড়িটাই যখন পড়ে গেছে। আর
এই বাড়ি দেওয়ার লোকটা কি আপনার পরিচিত ছিল?
আমার পরিচিত না, ওই যে এই কুমিলের একটা ছেলে, ওই ছেলেটা আমার সাথে।
আচ্ছা আচ্ছা।
ওই ছেলেটা যখন ভাড়ি দিছে পড়ে গেছে, পড়ে গেছে, তারপরে আমি ওকে এরকম বুকের উপর সাড়া দিয়ে ওকে আমি মেরে ফেলছি। গুলিও করিনি, কিছুও করিনি, বুকুর উপর ফাড়া দিছে, ফাড়া দিয়ে ওর শ্বাসকে
পা দিয়ে চালতে। সুমন পর্যন্ত আপনার তখন খুনের সঙ্গে কয়টা?
পাঁচটা,
সাতটা। সুমন সহ সাতটা না পাঁচটা?
সুমন সহ ছয়টা।
ছয়টা
কক্সবাজার আমার আমার কারণে কক্সবাজার মারা যাবে দুজন, এই সাতটা
আরো সামনে আমরা শুনি। তারপর
তখন ও আমাকে বলে ভাই চলেন এখানে থাকবো না, আমরা কুমিল্লা চলে যাই। আমি বলছি কুমিল্লা তো বেটা তুই কটা একটা কটা এসেছিস, কুমিল্লা কীভাবে জানো? তখন তাকে বললাম সে কক্সবাজার চলে যা, বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে ওই মেয়েটার নাকি বিয়ে হয়ে গেছে, যাই হোক খুশি হইল। আমি বাড়িতে আসি, আমার বাবির অবস্থা দেখতেছি, আমার বাবি আমার জন্য বাদ ফাঁক করে না, ওদের জন্য বাদ ফাঁক করে। আমি বলি আমাকে বাদ খাওয়ার জন্য এই এলাকায় অনেক মানুষ পাগল। তখন আমাকে বলতেছে তোর কিছু রূপজরি পরে যেতেছে, মাথা এমন গরম হয়েছে। আমি ওকে আরাম দিয়া তিনবার টিকিট কিনেছি,
যেটা আপনি অনুষ্ঠানের শুরুতে বলেছেন,
তিনবার টেনেছি কিন্তু ফায়ার হয় না। তখন মনে মনে চিন্তা করেছি তোমার হয়ে যাচ্ছে। আমার বাবা বলতেছে আমাকে তুই এরকম করস কেন, এটা কি? আমি বলছি আমি তোমাকে এমনি ভয় লাগাইতেছি, এটা বাজার থেকে খেলনার জিনিস কিনে আসছি। তখন আমার বাবা জানে যে আমি এত খারাপ কাজ করার পরও আমার বাবা ওগুলি জানে না। তারপর যাই হোক ওইখান থেকে আমার বাড়ির থেকে আরও 2 কিলো হবে, বর্তমান আমার শ্বশুর বাড়ি 2 কিলো হবে। ওইখানে এক আমার বন্ধুর মতো হয়ে গেছে পরিচিত, ও আমার সব কিছু জানে, ওর সাথে পরিচয় হয়েছে। ও বলে আমার এই আমাদের একটা এই টেম্পু আছে, টেম্পু বলতে পানির টেম্পু, যেগুলি সামফানে ইঞ্জিন বসেলে এগুলি টেম্পু বলে, আমাদের এই টেম্পুতে তুই থাকতে পারবি? পার না। যখন আমি টেম্পুতে রাতে ঘুমাইতে গেছি দেখতেছি ওইখানে আরো 8-10 জন লোক ওইখানে গল্প করতেছে। তখন আমি কিন্তু কিছু আমার শরীরে কিছু রাখি না, এমনি খালি গেছি। যাওয়ার যাওয়ার পরে দেখতেছি ওইখানে যে ছেলে ছেলেদের সাথে আমার সাথে যে হলে খুব পুলুষ, তারাই আমার এলাকার লোক কিন্তু আমি চিনি না। মারা গেছে কিছুদিন আগে কক্সবাজার এনকাউন্টারে, তার নাম হলো মনু। মনু বললে আমাদের চট্টগ্রামে অনেক লোকে চিনি, এই চৌধুরীর মেইন লোক। আমার পরে চৌধুরী ওকে পেয়েছে, তখন তার সাথে আমার সাথে সাক্ষাৎ হলো। তাই আমাকে বলে তোর বাড়ি কই? আমি বলি তোর বাড়ি কই? আমার বাড়ি তো এখানে বটতলি। আমি বলি আমার বাড়ি বুড়ো ছাড়া। দেখেন ভাই বিশাদ ব্যবধান, কিন্তু জেলে ওর সাথে আমার সাথে অনেক সম্পর্ক। ও সবসময় বেনসন কিছু বেনসন সিগারেট কিছু, ওকে চট্টগ্রাম জেলে বেনসন মনে বললে সবাই চিনি। যাই হোক, ওর সাথে পরিচয় হইল, তখন ও বলতেছে আজকে একটা কাজে যান, কোথায় এদিকে যান, বাঁশখালিতে যান। তো বাঁশখালির মধ্যে আছে শঙ্খ, কীভাবে জানি ওই একটা বোট ঠিক করছি, ওই যেইটাতে আমি ঘুমাইতেছি এইটা ওরা ঠিক করে রেখেছে। তখন এটা নিয়ে গেছে, যাওয়ার পরে ওই ঘরে রাখলো, হেঁটি দুই কিলো মতো গেছি, যাওয়ার পরে কয়েকটা ঘর সাজ করলো, সাজ করে এই 8-10 হাজার টাকা হবে সব মিলি, এত উন্নত মান কাজ না। যাই হোক, ফিরে আসলাম। আসার পরে এই ওরা সবার সাথে আমার সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেল। তখন আমি সব হট্টহর ফিরে দিয়া ওদের সাথেই দেখতেছি। তখন ওই এলাকার থেকে একটা মেয়ে আমি নিজে পছন্দ করছি, মেয়েটা কালো সুন্দর না। তখন মেয়েটার বাপ নাকি সিটাং শহর 1600 স্টেশনে থাকে, ওইখানে আরও কয়েকটা বিয়ে করছে। এগুলি যখন আমি শুনছি, আমি বললাম এটা হবে না, বিয়ে করবো না, একটু বাদ দিয়ে দিলাম। তারপর আরেকটা মেয়ে, একজন আমাকে বলে ওই মেয়েটা বিয়ে করবি, বিয়ে দেখতেছে। আমি বলি সরাসরি বললে তো শুনবে, একটা লজ্জার বিষয় না, কিসের লজ্জা তুই বিয়ে করবি বলে। আমি বলি রাস্তায় বলার থেকে প্রয়োজন ওদের ঘরে যাবো, ঘরে গিয়ে ওদের ওর একটা সম্মান আছে, আমার একটা সম্মান আছে, ঘরে যাবো। তখন আমি এই সরাসরি ঘরে ঢুকছি, ওরা তিন বোন চার বোন, তিন বোনের বিয়ে হয়েছে। এটা ছোট আমার শাশুড়ির নিজের কোনো ছেলে নাই, একটা ছেলে আরেকজনের কাছ থেকে আনি ফালছে। তখন আমি বললাম দেখেন এই আমি আপনার মেয়েকে বিয়ে করবো। বাবা কীভাবে বিয়ে করবো, আমি তোমাকে চিনি না, কীভাবে তোমার কাছে আমি মেয়ে দিয়ে দিন। তখন আমি আমার সম্পূর্ণ অ্যাড্রেস বললাম, আমার বাড়ির মুখ জাঙ্গা গিয়ে আমি মুখোর ছেলে। তখন আমার বাবার নাম যখন শুনছে, হ্যাঁ তোমার বাবার নাম শুনছি, তোমার বাবার সিনি আমরা, ঠিক আছে তোমার বাবার ছেলে হলে দিন, তবে তোমার গার্ডিয়ান আনতে হবে। গার্ডিয়ান যখন বলছে, আমি আবার বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে আমার এক শাশুবতী এই জড়তবাইয়ের বউ সম্পর্ক, আবার এটা হচ্ছে আমার বর্তমান শাশুড়ির সৎ বোনের মেয়ে, আমি চিনি না, আমি ওকে নিয়ে আসছি। ওকে যখন আমার শ্বশুর ঘরে আনছি, আমার শাশুড়ি বাবা বলতেছে কিরে তোকে কী জেনে আনছে। হয় কালাম মা, আপনি নাকি ওর সাথে আপনার মেয়ে দিয়ে দিতেছেন না, দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ও ছেলে বেশি ভালো, কোনো সমস্যা নেই। তাহলে হয়তো ঠিক আছে, আমি তোর কথায় সব কিছু রাজি। তখন 1993 ইংরেজি আমার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে আমি শ্বশুর বাড়িতে থাকি, দু এক মাস থাকলাম। তখন মনে মনে চিন্তা করতেছি আমি কিরে আমি কেন শ্বশুর বাড়িতে থাকবো। আরেকদিন আমার বউ লইয়া, আমার কোনো ছেলেমেলে হয় না, বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমার বাবি যেমন ওর বাপের বিটা, ও বলতেছে তোর বউ এখানে তুলতে পারবি না, ভাই কেমন লাগে বিসি ফিটে এমন মাই মারছি। আমার ভাই আমার এই আমার আমার এগেস্টে মামলা করা করতে দেখতে চাইছিল, কিন্তু শেষ পর্যন্ত যখন আমার সম্পূর্ণ কাহিনী শুনি গেছে আমি কি, তখন আমার ভাই গাবড়ায় গেছে, ফিটে একদম ঘর থেকে বাইরে দিতে। আমার বাবা আমাকে বলে দেখো তুমি আগে যা কিছু করছো করছো তোমার ভাইয়ের সাথে বা ভাইয়ের বউর সাথে, এগুলো আমাকে আমি দেখেছো। আমি বলি না, ওর ভিতরে যদি একটা ও যদি ন্যায় নীতি মানে একটা মহিলা হইতো, হ্যাঁ তুমি মহিলা ও মহিলা, তুমি যদি তোমার যদি মা বাবা না থাকে, তুমি যদি যার সন্তান হও, এটা তোমার মা বাবার দোষ, তোমার দোষ না।
পয়েন্ট,
ও তোমাকে ধরে কেন গালাগালি করবে। তখন যাই হোক, আমার ওইখানে দুই তিন দিন ছিল, আমি শহরে গেছি, শহর থেকে কিছু বাজার করে ঘরের এক জায়গায় রাখছি। তখন শুনতেছি আমার ওয়াইফকে নাকি ওরা বাইর করে দিল। যখন বাইর করে দেওয়ার একটা সিদ্ধান্ত যখন নিতেছে, তখন এই ছেলেটা শুনছে কে সেলিম, সেলিম বলতেছে তোর ভাই কে, তুই চিনোস, তোর ভাই হয়েছে চট্টগ্রামের ট্রেডার, ওই চৌধুরীর খাস মানুষ, তোকে মেরে ফেললে তুই তাকে কিছু করতে পারবি না। আমার বউও জানে না আমি একজন ক্লিয়ার, আমি একজন পেশাদার খুনি, আমার বউও জানে না, ও আমাকে জানাই লইত না। বউ শুনে তো বউ কান্নাকাটি করতেছে। তখন আমি মালসা মানে একদিকে দেখি এমনি সিস্টেম বোঝার জন্য আসছি, দেখতেছি নিয়ে যাব। বউ আমাকে বলতেছে আমি এখানে থাকবো না, আমি আমার বাপের বাড়িতে চলে যাবো। কেন হয় এই ঘরে আমার জাঙ্গা হবে না, কেন জাঙ্গা হবে না, যার কারণ আমার স্বামী একজন, আমি মনে করছি আমার স্বামী সহজ সরল একজন, একটা ছেলে তার মা নাই বাবা নাই, তাকে নিয়ে আমি যাবজ্জীবন কাটাবো, তো সমস্যা কি। হয় তুমি এরকম এরকম মানুষ ফোন করছো, এরকম এরকম মানুষ মারছো, তোমার সাথে আমার সাথে হবে না, কেন হবে না, তোমার ভাইরা বলতেছে, বিশেষ করে তোমার ভাইয়ের বউ, তোমার ভাই ওরা বলতেছে আমি বলে এখানে থাকতে পারবো। তো আমি ওকে যে জন্ম দিয়েছে আমাকেও সেই জন্ম দিয়েছে, এই ঘরটা তার বাবারও আমার বাবারও, তার যে রকম অধিকার আমারও অধিকার, ওটা থাকতে পারবো আমারটা কেন থাকতে পারবো না, আমি দিছি ঘরে আগুন রে। আগুন দ্বারা দিছি, আমি বলি একজন এদিকে আসবে, শালটা একদিন জ্বলে গেছে, জ্বলে যাওয়ার পর আমি আমার বোধকে নিয়ে আমার সঙ্গে বাড়তে চলে গেছি। সঙ্গে বাড়তে চলে দিয়ে আমি তখন টাকা টুকুর একটু টান মানিয়ে গেছে, টাকা রোজগারের জন্য কক্সবাজার যাওয়া লাগবে। কুমির ইয়া যে লোকটা আছে কুমিলের, ওই লোকটা কক্সবাজার। তখন আমি গিয়ে কক্সবাজার গেছি, তার সাথে যোগাযোগ করছি, তার সাথে যোগাযোগ করে একটা গাড়ির ইনফরমেশন নিছি, ইনফরমেশন নিছি গাড়িটা ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার থেকে ওই গাড়িতে তাকে 70 লক্ষ টাকা, ওই টাকা হয়েছে যেগুলি সিঙ্গি সিঙ্গি মাছের টাকা। তখন আমরা একটা ইনফরমেশন নিলাম, ইনফরমেশন নিয়ে গাড়িটা কীভাবে যায় দেখার জন্য আমরা দুজন এই চট্টগ্রাম রাস্তা এই চিটাং রাস্তার মাথায় আসছি। চিটাং রাস্তার মাথায় আসার পর একটা দোকান ছিল ভাঙা, ওই দোকানে বসছি, দোকানে বসে যখন কথাবার্তা বলতেছি ওকে আমি বলতেছি আমার মামার বাড়ি এবার এখানে সিনিয়স না এই ঢাকা গোড়াশালে। তখন দোকানের সদরে সদগর বলতেছে বাবা গোড়াশাল কোন জায়গায়, আমি বলি সন্তানপাড়া। ওই লোকটা আমাকে বলতেছে তুই দিলুয়ার আর ফোলা, আমি বলি হ, এই লোকটা হলো আমার এই মায়ের সাসা যেটা ওইটা, ও আমাকে ওইখানে ধরলো খাও খাও করে দিয়ে বাড়িতে আনলো। বাড়িতে আনি ওই ওর থেকে আমি সম্পূর্ণ সব কিছু সব ঘটনা জানছি তার থেকে, ওর থেকে জানার পরে তারপর দুজন চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা একজন লোক ওই গাড়ির টিকিট করাইলাম কোত্থেকে আপনার এই আমতলার থেকে, একজন লোক আমরা ডাইরেক্ট টেকনাফের টিকিট করাইছি। টিকিট করার পরে উঠছি, যেতে 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 গাড়িটা আপনার যখন এই রেঙ্গপুর থেকে আপনার টেকনাফ যাবে পূর্ব দিকে, তখন যাওয়ার পথে যেটা বলে আপনার এই হোয়াইটকুম ডালা, ওই ডালাতে গাড়িতে আমরা এটক করছি। এটক করছি কীভাবে, যার টাকা ও টাকা সামনে ড্রাইভারের পিছনে উঠাছে ইঞ্জিন, সেই ও দুটা ফাই ভাবে দিছে, আমি ওর ফাঁসে বসা, ওর ফাঁসে আমি বসা। তখন আমি এই যখন কক্সবাজার থেকে গাড়ি যখন দিকে গেছে যে স্যার আমি একটা এইভাবে সিগারেট জ্বালাইছি, আমি ওদেরকে বলে দিছি যারা আমাদের সাথে যেতেছে, আমি যখন সিগারেট জ্বালামো তখন তোমরা সতর্ক থাকবা, যার কারণ গাড়িতে সিগারেট জ্বালাইলে যাত্রীর উত্তেজনা হয়ে যাবে, তখন যেই কোনো কেউ ওদিকে একটা মানুষ যদি কথা বলে আপনার দিকে তাকাবে। যখন আমি সিগারেট জ্বালাইছি তো ওই লোকটা বলতেছে ভাই সিগারেটটা একটু নিচে করে খা, আমি সহ্য করতে পারবো, পিছের দ্বারা সহ্য করতে পারবে না। তখন এর ভিজেটটা বলে এই কি সিগারেট জ্বালাইছে, এসে সবাই দাঁড়িয়ে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে, খাও মাও হয়ে গেছে, আমাদের লোক যারা তারা তো রেডি। ভাই কুমডালা যাওয়ার সাথে সাথে আমি ড্রাইভারকে দিকে হানতাম, ভাই তারা না হচ্ছে মেরে ফেলবো, এক সেকেন্ড এদিকে এদিকে এক বালু লাগবি না গাড়ি। ও যখন ডাইনে ভাই খাট দিতে চাইছিল ওকে আমি আলগাই একটা আসার দিয়ে একটা রিংরে ফেলি দেখাই। তখন সবাই যাত্রী সব হাতাইয়া হতাইয়া টাকা টুকরো যা পাইছিল তা তা নিয়ে সবাই নামছে, ওই টাকার ব্যাগটা আমি নিয়ে নামছি। ওই আমি ভাই 10 টাকা তো জানি না, 70 লাখ টাকা তো জানি না, আমি ওই টাকা শুধু 3টা বান্ডিল এমনি মানুষের গায়ে সিডি সিডি দিছি, শুধু 3টা বান্ডিল সম্পূর্ণ টাকা আমার কাছ থেকে পুলিশে নিয়ে গেছে। নিয়ে নামছি, নামার পরে এদিক থেকে পুলিশ পাবলিক ফরেস্ট সবাই গোলাগুলি করতেছে, আমার দেখা মতো জানা মতো আমি দুজন লোককে গুলি করেছি, ওরা কি পুলিশ না পাবলিক না ফরেস্ট অফিসার আমি জানি না।
স্পট ডেড, ওই সঙ্গে সঙ্গে মারা গেছে, মানে
জাঙ্গায় স্পটে মারা গেছে, দুটা লোক মারা গেছে। মারা যাওয়ার পর আমি কতটুকু গেছি, যাওয়ার পর আমি আর হাইট পারি না, পানিতে ফুরিয়ে গেছি, একটা ছড়া ছিল
ওই টাকাটা ব্যাগগুলো
আমার কাঁধে আছে,
আচ্ছা
আমার কাঁধে আছে। তখন পুলিশ আমাকে অ্যারেস্ট করে, পুলিশ আমাকে অ্যারেস্ট করে, অ্যারেস্ট করার পরে তখন ছিল 97 ইংরেজি আপনার 7 মাস,
ওকে
97 ইংরেজি 7 মাসে আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, আমাকে ডাকাতি মারার 93 ধারায় মামলা দেয়। দেওয়ার পরে আমাকে আমি জেলে গেছি, জেলে যাওয়ার পরে আমাকে অনেক টর্চার করছে,
এই টাকাগুলা পুলিশের হাতে,
পুলিশের হাতে টাকাগুলো পুলিশে খেতে পারে না, টাকাগুলো যাদের টাকা তারা নিয়ে।
প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটি দারুণ সুযোগ আমি বলবো, ঢাকা এফএম এর শ্রোতাদের জন্য এবং একই সাথে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন গল্প সিক্রেটস অনুষ্ঠানের যারা শ্রোতা আছেন তাদের জন্য। এই অনুষ্ঠান দুটির একটি বই বাজারে এনেছে ঢাকা এফএম এবং এটার প্রকাশনায় রয়েছে বর্ণপ্রকাশ। যারা বইমেলা থেকে বইটি সংগ্রহ করবেন, আমিও মাঝে মাঝে যাচ্ছি বইমেলাতে, আমার সঙ্গে দেখাও হয়ে যাবে আপনাদের, সুনির্দিষ্ট কোনো ডেট আমি আপাতত জানাচ্ছি না, খুব শীঘ্রই জানাবো যদি যাওয়া হয়। 101 নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টল, 101 নম্বর স্টল থেকে আপনি আমার বইটি কিনতে পারবেন, বলবেন যে আরজি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানটি কিনতে চাই ঢাকা এফএম এর। বইটির মূল্য ধরা হয়েছে 200 টাকা এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য একটি বাম্পার সুযোগ, দিন রাত 24 ঘন্টা খোলা থাকে এরকম একটি কল সেন্টারের কথা বলে দিচ্ছি। আপনি চাইলে এই অনুষ্ঠানের চলাকালীন অবস্থাতেই এখনই আপনি ফোন করতে পারেন, ফোন নম্বরটি হচ্ছে 09638771771, আমি আরও একবার বলছি 09638771। 8638771771 এই নাম্বারে ফোন করে আপনি অর্ডার দিতে পারেন বইয়ের জন্য। বাংলাদেশের যে কোনো প্রান্তে হলে আপনি বইটি খুব শীঘ্রই পেয়ে যাবেন। বইয়ের মূল্য হচ্ছে 200 টাকা। আরেকটি নাম্বার রয়েছে রকমারি ডট কম এর, নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297, খুবই সহজ একটি নাম্বার 16297। এই নম্বরে ফোন করে বলতে হবে আর জি কিবরিয়ার ঢাকা এফ এম এর জীবন গল্প এবং সিক্রেটস বইটি চাই, এবং বইটির মূল্য রাখা হয়েছে 200 টাকা। ঝটপট কিনে ফেলুন। আজকের গল্পে যার নামটি আমরা ফ্ল্যাশ আউট করিনি, আমরা চেষ্টা করব বইয়ে তার সম্পর্কে বলার জন্য কোনো রাগঢাক না রেখে, দেখা যাক কতদূর পারা যায়। সো যাদের অনেক বেশি কোয়েরি আছে যে এই চৌধুরীটা আসলে কে, বইটা কিনলে হয়তোবা আপনারা সেটা জানতে পারবেন। ওকে, বিরতি নেব আরেকটা প্রিয় শ্রোতা, আমরা রাত 8টায় ঠিক ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটি দারুণ সুযোগ, আমি বলবো ঢাকা এফএম এর শ্রোতাদের জন্য এবং একই সাথে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন গল্প সিক্রেটস অনুষ্ঠানের যারা শ্রোতা আছেন তাদের জন্য। এই অনুষ্ঠান দুটির একটি বই বাজারে এনেছে ঢাকা এফএম এবং এটার প্রকাশনায় রয়েছে বর্ণপ্রকাশ। যারা বইমেলা থেকে বইটি সংগ্রহ করবেন, আমিও মাঝে মাঝে যাচ্ছি বইমেলাতে, আমার সঙ্গে দেখাও হয়ে যাবে আপনাদের, সুনির্দিষ্ট কোনো ডেট আমি আপাতত জানাচ্ছি না, খুব শীঘ্রই জানাবো যদি যাওয়া হয়। 101 নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টল, 101 নম্বর স্টল থেকে আপনি আমার বইটি কিনতে পারবেন। বলবেন যে আর জি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানটি কিনতে চাই ঢাকা এফএম এ। বইটির মূল্য ধরা হয়েছে 200 টাকা। এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য একটি বাম্পার সুযোগ, দিন রাত 24 ঘন্টা খোলা থাকে এরকম একটি কল সেন্টারের কথা বলে দিচ্ছি। আপনি চাইলে এই অনুষ্ঠানের চলাকালীন অবস্থাতেই এখনই আপনি ফোন করতে পারেন। ফোন নম্বরটি হচ্ছে 09638771771। আমি আরও একবার বলছি 09638771771। এই নাম্বারে ফোন করে আপনি অর্ডার দিতে পারেন বইয়ের জন্য। বাংলাদেশের যে কোনো প্রান্তে হলে আপনি বইটি খুব শীঘ্রই পেয়ে যাবেন। বইয়ের মূল্য হচ্ছে 200 টাকা। আরেকটি নাম্বার রয়েছে রকমারি ডট কম এর, নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297, খুবই সহজ একটি নাম্বার 16297। এই নম্বরে ফোন করে বলতে হবে আর জি কিবরিয়ার ঢাকা এফএম এর জীবন গল্প এবং সিক্রেটস বইটি চাই, এবং বইটির মূল্য রাখা হয়েছে 200 টাকা। ঝটপট কিনে ফেলুন। আজকের গল্পে যার নামটি আমরা ফ্ল্যাশ আউট করিনি, আমরা চেষ্টা করব বইয়ে তার সম্পর্কে বলার জন্য কোনো রাগঢাক না রেখে, দেখা যাক কতদূর পারা যায়। সো যাদের অনেক বেশি কোয়েরি আছে যে এই চৌধুরীটা আসলে কে, বইটা কিনলে হয়তোবা আপনারা সেটা জানতে পারবেন। ওকে, তারপর
চলে যাওয়ার পর আমাকে কেউ দেখতেও যায় না, এবং কি আমার ওয়াইফও জানে না আমি জেলে ফুরছি। এদিকে তো চট্টগ্রাম ওরা আমাকে দুইটা পাতা এক জায়গায় থাকলে লেরি চাইতেছে, খুঁজতেছে, যাক জেলটা আমার জন্য নিরাপদ হয়েছে। আমি জেল কাটতে কাটতে কয়েকদিন যখন গেছে আমার 3টে সাজা গেছে, আমার শিশুকালের উঠে গেছে 10 বছর, আর একটা আরম পেছির আরেস্ট হয়েছি ওইটাতে গেছে আপনার এই 5 বছর। তখন আরেকটা কি জানি মামলা ছিল আমার, ওই মামলারও আমার সাজা, সব সম্পূর্ণ মামলার আমার সাজা গেছে। তখন সাজা যখন গেছে আমি জেল কাটতে কাটতে আমার যে আরম পাইছি, আরমসর মামলা এইটে যে যেই তারিখে আপনার রায় ঘোষণা দিবে জজ সাহেব, তখন তখন আমি আগ্রহ আমি একটা উকিল দিনে আগ্রহমন করে আগে আগ্রহমনের দিন আমি বলছি হুজুর আদালত আমার কিছু বলা আছে, বলো। আমি বলছি যে আমার আমি এমনকি পৃথিবীতে আমার কেউ নেই, 2টা টাকা দিয়ে একটা উকিল ছাড়া করাবে আমার কেউ নেই, আমার কথা আমি বলতেছি, বলো। হুজুর আদালত আমার অনেক মামলা, আমার 3টে বর্তমান সাজা,
আমি অপরাধ করলো করছি না করলো করছি, হ্যাঁ আপনার বিবেক বিবেচনায় আমার মামলা মামলাটা আপনি কি করতে পারেন আপনি জানেন। তখন ডিস্ট্রিক্ট ভান্ডারে কক্সবাজার এক নম্বর কোর্টের জজ সে আমাকে মামলাটা রিলিজ দিল।
কত বছর সাজা খাটার পরে ধরছিল, কত বছর লাস্ট
ধরছিল আমাকে? 97 ধরছিল। তো
আমি বের হলেন কত সালে?
2005 সালে, আপনার 2005 সালে 10 মাসের আমি বেরিয়েছি।
আচ্ছা, তার মানে আপনি হচ্ছে 97 ধরে থাকলে ওখানে 3 বছর 5 না 8 বছর সাজা খাটলেন, খেটে আপনি বের হলেন।
না সাজা না তো,
তাহলে
এই আগের সাজা এই বর্তমানের না, আগে যেগুলি সাজা আসছিল
ওইগুলোই খাটলেন?
হ্যাঁ। তখন এগুলি এরকম মাপ দেয় না তো, এগুলি তো আমি আবার ভিতর থেকে কমপ্লেন করছি। তখন যখন এটা যখন আমি মামলা যখন রিলিজ পেয়েছি, তারপর আমি জেলার সাথে বললাম, তো আমি তো জেলের সব কিছু, আমি জেলে লক্ষ লক্ষ টাকা রোজগার করছি, আমি শুধু জেলে জুমো খেলতাম এগুলি বলতেছি না, তাই হোক ওদিকে যাই না। তখন আমি জেলার সাথে বললাম, স্যার আমার এই 300 সাজার মধ্যে এখন আরও আমার সিভিল একটা মামলা আছে যাকে বলে 96 396 ডাকাতি মার্ডার। তো জেলার সাথে আমাকে বলে, বাবা তুমি বাইরে ডাকাতি করছো মানুষ মার্ডার করছো, এখন আমি কী করতাম? তো আপনি তো কিছু করতে পারবেন না, আপনি একটা কাজ করেন, আমার যে 3টে সাজা আছে এগুলি আমি আমার ওয়ারিশ নেই, আমি জেল আপিল করতে চাই। হ্যাঁ এটা তো সুন্দর কথা,
জেল আপিল মানে?
জেল আপিল মানে এটা জেলের ভিতর থেকে সরকার আপনাকে এটা কি করবে, জামিন করাবে।
আচ্ছা
সরকার, তা আমি যেটা বলতেছি এটা যদি আপনার অবিশ্বাস হয়, আপনি এরকম একটা লোক যদি পান, বা জেল থেকে কি মামলা এই সাজা কি আপিল করা যায় কিনা এটা যাই, আমি আমার 2টা মামলা এভাবে আমি কি পেয়েছি রিলিজ পেয়েছি।
আচ্ছা ঠিক আছে বলেন। তারপর
তখন জেলার সাহেব বলে, ঠিক আছে, তখন আমার কাছ থেকে এই একটা দরখাস্ত লিখতে বলছিল, আমি এক মেয়ে সাহেব খাতাই যারা এক ভিতরে ডিউটি করে আর এদেরকে মেয়ে সাহেব বলে পুলিশ। আমি তো দীর্ঘদিন জেল কাটতেছি, সব আমার ডেনার বাদ, আমি এখানে জেল আমার জন্য সাংস্কৃতিক, যাই হোক একজনকে বললাম একটা দরখাস্ত লিখে, যখন নাকি দরখাস্ত আমি মারলাম, দরখাস্ত মারার পরে ওই দরখাস্ত যাওয়ার সাথে সাথে হাইকোর্ট থেকে বোকালামনামা, বোকালামনামা এই জজ কোর্টে বলে ওকালামনামা, হাইকোর্ট বলে বোকালামনামা, হাইকোর্ট থেকে একটা বোকালামনামা গেছে। বোকালামনামা যখন গেছে আমি হাই এই আমাকে ডাকলো, ভাই আপনার একটা বোকালামনামা আসছে, আপনি একটা সাজা আছেন? হ্যাঁ আছে, আমার 3টে সাজা, ভাই একটা হবে না, একটা ডেট নেই, তার কারণে আর 2-1 মাস সাজা আছে, একটা ডেট নেই এই জন্যটা। ওই সাজাটা রেখে দিল, ওই জন্যটার জন্য আমি বোকালামনামায় একটা বিজাঙ্গা দিয়ে সিগনেচার করলাম, ইংলিশে করতে হয়, আমি তো ইংলিশ লিখতে পারি না, নিজের নামটা কোনো রকম জীবনে এক ক্লাস স্কুলে পড়িনি, যাই হোক দিয়ে দিলাম। দেওয়ার পরে 3 মাস পর আমাকে ডাকতেছে, আমাকে তো চিনে, আমি শুকাই বসে আছি, আমি গুদামের মেয়ে শুকাই বসে আছি, আমাকে গিয়ে বলতেছে আমাদের গ্রামের ভাষায় বলে, এ বদ্দা বল কি রে, এই বদ্দা আপনার সাজা আমার খালাস আছে। আমি তো আকাশের থেকে ফুরসি মতো হয়েছি, হাই আল্লাহ আমাকে অনেকদিন পর মুক্তি, আমি তো জীবনে কল্পনা করছি আমি যে বাইরে হব। তারপর আমি বাড়িতে খবর দিছি, বাড়িতে খবর দেওয়ার পর আমার ওয়েব গেছে, আমার ওয়েব গিয়ে আমাকে বলে, ঠিক আছে আমার এগুলি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়, আমি যেই কোনো মুহূর্তে আপনাকে জামিন করাম। তখন আমার 2টা বাচ্চা, আমার ওয়েব অনেক কষ্ট করছে। তখন কিছুদিন পর আসলো, আসার পরে এক উকিলের সাথে কন্ট্যাক্ট করলো, জামিন করাইতে কত লাগবে বলছে, কক্সবাজার ডিস্ট্রিক্টের মামলা একটু খাট, জামিন করাই না, জামিন দেয় না, আমাদের চট্টগ্রামের মামলা হলো নরম। উকিলের সাথে উকিলে বলছে 50,000 টাকা দেওয়া লাগবে, আমার ওই বলছে ভাই আমি গরিব মানুষ, আমি 50,000 টাকা দিতে পারবো না, আমি সর্বমোট 20,000 টাকা দিই। ঠিক আছে ঠিক আছে বলছে, আমার বড় যেই আমার ভাই ওর হাতে টাকাগুলো আমার ওকে দিয়েছে, ভাই আমার ভাই আমার আর জামিন করে না, টাকাগুলো মেরে খেয়েছে খেয়ে ফেলছে, কেমন লাগে আপন ভাই? যাই হোক টাকা যখন খেয়ে ফেলছে, আমার আমাকে বলতেছে অমুক এরকম করছে, বলে তুমি চলে যাও, তুমি আমার আশা আর করো না, আমার যে ডাকাতি বাড়ার মামলা আছে ওই মামলায় আমার লাইফ সাজা গ্রান্টি, আমার যদি এই ফাঁসি না হয়ও লাইফ সাজা গ্রান্টি। আমার ওই কেড়ে কেড়ে চলে আসছে, চলে আসার পরে আমাদের এলাকার এক পুলিশ কোর্ট পুলিশ সে আমার সাথে দেখা করতে গেছে।
বাচ্চাকে দেখতে ইচ্ছে করতো না,
কি করুন করার কিছু নেই,
নির্মম ইতিহাস এবং এই একটা মানুষের
জন্য 6 বছর গেছে জেলে, 4 বছর এই এদিকে 9 বছর
আর দুই বেড়ে গেছে প্রায় তিন মাস ছয় মাস আমি যদি আমার সম্পূর্ণ আমি কোন জানি কিভাবে আছি একথা বললে ওরা আমাকে যেতেও দিবে না আমার বাবা আমার সাথে চিট করছে
আপনার ওয়াইফ আপনার সঙ্গে চিট করছে
ভক্তবান
রবীন্দ্রনাথের কথাটা বারবারই বলি এ সমাজ যাকে পেছনে ফেলছে সে আমাদেরকে পেছন থেকে টানছে এই মানুষটা আমাদের সমাজেরই অংশ হ্যাঁ ওকে যদি আমরা সেই রকমভাবে বড় হবার সুযোগ দিতে না পারি সেটা প্রথমত ফ্যামিলির রেসপন্সিবিলিটি তারপর সেটা সমাজের রেসপন্সিবিলিটি তারপর সেটা রাষ্ট্রের রেসপন্সিবিলিটি আমরা পারিনি বলে ও আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে ওর ভেতরে কিন্তু সুন্দর একটা মন আছে দেখেন এই যে পুরো গল্পটা ভয়াবহ খুনি দুর্ধর্ষ খুনি খারাপ মানুষ খুবই জঘন্য মানুষ সব ঠিক আছে কিন্তু এই মানুষটাই যখন একজন মায়ের কপালে পিস্তল ধরেছে ছোট দুটো বাচ্চা তার কাছে তারপর থেকে সে যে চৌধুরী সাহেবের ডান হাত হয়ে কাজ করত তারপর থেকে সে চৌধুরী সাহেবের কাছে আর যায়নি সে যদি অর্থলোভী হতো সে যদি ভয়াবহ রকমের দুর্ধর্ষ রকমের কি বলা যেতে পারে জিঘাংসা সম্পন্ন মানুষ হতো তাহলে হয়তো সে কাজটা করতো এবং তার কাছে কোনো মানবিক বোধ থাকতো না এই ভয়াবহ রকমের খারাপ কাজগুলোর মধ্যেও তার মানবিক বোধ আমরা দেখি আমি আমাদের এই অনুষ্ঠানে একজন অপরাধীকে একজন খারাপ মানুষকে আপনারা যদি এভাবে বলেন আমি সেভাবেই বলছি এভাবে সামনে নিয়ে আসি এই কারণে যাতে করে আপনি অপরাধী না হন এবং যদি কেউ অপরাধী নাও হন তাহলে অন্তত যে অপরাধী তার দিকে অপরাধের জন্য সরাসরি আঙুল না তোলেন কারণ প্রতিটি মানুষই সম্ভাবনাময় আমি বারবার একটা কথা বলি যে মানুষকে অপরাধী বলছেন যে মানুষকে খারাপ বলছেন যে মানুষকে আপনি অপরাধী বলে পেছনে ঠেলে দিচ্ছেন তার দুটো ক্ষতি করছেন এক প্রথম ক্ষতি আপনার নিজের কারণ তাকে যদি আপনি ভালো হওয়ার সুযোগ না দেন সে আপনাকে ভালোভাবে বাঁচতে দেবে না আর দ্বিতীয় ক্ষতি হচ্ছে তার যে সম্ভাবনাটা ছিল সেটা আপনি নষ্ট করে দিচ্ছেন অবশ্যই অপরাধীর বিচার হবে অবশ্যই আইনের দৃষ্টিতে তাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে কিন্তু যে সামাজিক দৃষ্টিভঙ্গি আরেকটা অপরাধীর জন্ম দেয় সেই সামাজিক দৃষ্টিভঙ্গি আমাদের বদলাতে হবে প্রিয় শ্রোতা এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটি দারুণ সুযোগ আমি বলবো ঢাকা এফএম এর শ্রোতাদের জন্য এবং একই সাথে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন গল্প সিক্রেটস অনুষ্ঠানের যারা শ্রোতা আছেন তাদের জন্য এই অনুষ্ঠান দুটির একটি বই বাজারে এনেছে ঢাকা এফএম এবং এটার প্রকাশনায় রয়েছে বর্ণপ্রকাশ যারা বইমেলা থেকে বইটি সংগ্রহ করবেন আমিও মাঝে মাঝে যাচ্ছি বইমেলাতে আমার সঙ্গে দেখাও হয়ে যাবে আপনাদের সুনির্দিষ্ট কোনো ডেট আমি আপাতত জানাচ্ছি না খুব শীঘ্রই জানাবো যদি যাওয়া হয় 101 নম্বর স্টল বর্ণপ্রকাশের স্টল 101 নম্বর স্টল থেকে আপনি আমার বইটি কিনতে পারবেন বলবেন যে আর জি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানটি কিনতে চাই ঢাকা এফএম এর বইটির মূল্য ধরা হয়েছে 200 টাকা এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য একটি বাম্পার সুযোগ দিন রাত 24 ঘন্টা খোলা থাকে এরকম একটি কল সেন্টারের কথা বলে দিচ্ছি আপনি চাইলে এই অনুষ্ঠানের চলাকালীন অবস্থাতেই এখনই আপনি ফোন করতে পারেন ফোন নম্বরটি হচ্ছে 09638771771 আমি আরও একবার বলছি 09638771771 এই নম্বরে ফোন করে আপনি অর্ডার দিতে পারেন বইয়ের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে হলে আপনি বইটি খুব শীঘ্রই পেয়ে যাবেন বইয়ের মূল্য হচ্ছে 200 টাকা আরেকটি নাম্বার রয়েছে rockomari.com এর নাম্বারটি হচ্ছে 16297 আমি আবারও বলছি 16297 খুবই সহজ একটি নাম্বার 16297 এই নম্বরে ফোন করে বলতে হবে আর জি কিবরিয়ার ঢাকা এফএম এর জীবন গল্প এবং সিক্রেটস বইটি চাই এবং বইটির মূল্য রাখা হয়েছে 200 টাকা ঝটপট কিনে ফেলুন আজকের গল্পে যার নামটি আমরা ফ্ল্যাশ আউট করিনি আমরা চেষ্টা করব বইয়ে তার সম্পর্কে বলার জন্য কোনো রাগ ঢাক না রেখে দেখা যাক কতদূর পারা যায় সো যাদের অনেক বেশি কোয়েরি আছে যে এই চৌধুরীটা আসলে কে বইটা কিনলে হয়তোবা আপনারা সেটা জানতে পারবেন ওকে আপনি এখন কি করেন আমি বুঝতে পেরেছি সব কিছু মিলিয়ে আপনার জীবনের যে ঘটনাগুলো ঘটে গেছে একটা সিক্রেটস এনাফ না একটা সিক্রেটস থাকে না এরকম 5টা সিক্রেটস লাগবে আপনার পুরো ঘটনা তুলে ধরতে আপনি যে মানুষটার হয়ে কাজ করেছেন সেই মানুষটার হয়ে আপনি যে বর্ণনাগুলো দিয়েছেন সেটা পুরোপুরি যদি আমি তুলে ধরতাম এখানে সেটার জন্য আরও 3টা এপিসোড লাগতো আমি সব কিছু মিলিয়ে এখন জানতে চাই যে আপনি সর্বশেষ কবে নাগাদ মানে এই সব কাজ থেকে দূরে সরে আসছেন কত সালে
আমি 97 আমার গাড়ি ডাকাতি হলো লাস্ট আমার লাইফের শেষ ডাকাতি
গাড়ি ডাকাতির পর আর কোনো ডাকাতিই করি না, এবং এমনকি কারো কাছ থেকে পাঁচটা টাকাও নিই না। আমার একটা বাচ্চা হয়েছে, আমি জেল থেকে আসার পরে ও প্রতিবন্ধী, ওর সাথে একটা ঘটনা ঘটছিল। আমি ওই সময় আবার ঝুলি উঠছিলাম, আমার ছেলেকে ব্লকার করছিল, আমি ওসি সাহেবকে বলছিলাম সরাসরি থানা গিয়ে আমার ছেলেকে যে করছে তাকে 24 ঘন্টা যদি দ্বারা না হয় আমি ওর মা বাপ ভাই বোন সব সব কটা কেটে দিলাম।
আপনার ছেলেকে যৌন হয়রানি করেছে,
ব্লকার করেছিল,
কত বছর বয়সে?
2015
না, কিন্তু আপনার ছেলের বয়স কত ছিল?
7 বছর। আমার ছেলে প্রতিবন্ধী, আমার ছেলের একটা কান নেই।
ওই ছেলেকে এই রকম কাজ করেছে কে করেছে সেটা?
এই এলাকার একটা ছেলে।
তারপর
আমার এলাকার চেয়ারম্যান পর্যন্ত বলছে যে এটা মামলা হবে না, মামলা হবে না, যখন বলছে তখন আমি উত্তেজনা হয়ে গেছি,
কারণ সাক্ষী দিতে পারবে না তো ছেলে কি করবে। হ্যাঁ রাইট। তারপর
তখন উপজেলা চেয়ারম্যানের কাছে আমাদের এই থানার ওসি
আপনি বুঝলেন কিভাবে যে ছেলেকে বলাৎকার করেছে, যেহেতু প্রতিবন্ধী বলছেন?
প্রতিবন্ধী ও একটু একটু কথা বলতে পারে,
ও ও বুঝিয়েছিল,
সময় নেই ও তো, আমার এখানে সময় নেই। আমার এই ঘটনা না, আমার চাইতে
আমি জানি অনেক ঘটনা আছে, কিন্তু ওই
ছেলে আমার সাথে যেতে ঠিক করছে, আমি তো হয়তো এটাও বলতে পারবো না।
আপনি এখন থাকেন কোথায়, কি করেন?
আমি বর্তমানে বাড়িতে থাকি, থাকি কোন অবস্থায়। আমি যদি আপনাকে রোডটা ক্লিয়ার করি না দিই আপনি যেতে পারবেন না। বাড়িতে আছি,
নিজের বাড়িতে আছেন?
নিজের বাড়িতে আছি। বাড়িতে আছি কিরকম মনে করেন, আমার কি দিয়ে লাগছে, আমাকে কেউ বাদ বাড়ি দিবে না, আমার কথা আমাকে বাড়ি খেতে হবে। আমি একসময় আমার বয় আমাকে অত্যন্ত খাসমত করতো, কারণ আমি জেলে আমি বাইরে কোনোদিন পাবলিকের একটা তথ্য রাখি না, এটা একটা আল্লাহ রহমত। আমি জেলে আমাকে বেশি মারা মারছিল, কয়েকটা ব্যাপার নিয়ে আমি দাঁড়াইতাম, আমাকে বেশি মারা মারছিল। আমার সমস্ত শরীর সবাই যেভাবে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, যেভাবে আমার শরীরে আঘাত হয়েছে, ওইভাবে কোনো ট্রিটমেন্ট হয় না, সেই জন্য আমার একটু সমস্যা। তো এই কারণে সময় যদি আমি বলি আমার বাক্যুল বাইরে দাও, ও বলছে ও বল কি আমি বেরিয়ে দিব না, আপনি থাকলেন এখানে।
একটা দূরত্ব তৈরি হয়েছে, এইভাবেই আপনার জীবনটা চলছে এখন। আর আপনি কৃষি কাজ করেন এখন, টুকটাক কৃষি কাজ করে আপনার সংসার চলে। আমরা শেষ করতে চাই প্রিয় শ্রোতা আজকের এই সিক্রেটস, আমরা শুধু একটা কথাই আপনাদেরকে বারবার বলেছি আজকের এই সিক্রেটসে, সেটা হলো কোনো অপরাধী তার জীবনে পার পান না, সে যে লেভেল থেকে অপরাধটা হোক না কেন। এবং একই সাথে এটাও সত্য, কোনো অপরাধী আপনাআপনি অপরাধ হয়ে ওঠে না, তার পেছনে একটা শক্তিশালী কারণ থাকে। আজকে যে মানুষটিকে আমি এখানে উপস্থাপন করেছি, যতটুকু আপনারা শুনেছেন খুব প্রেসাইজলি শুনেছেন, তার জীবনের যে ঘটনা, ঘটনার পেছনের ঘটনা, এটা রীতিমতো একটা বিশাল উপাখ্যান। আমরা সেই জায়গাটিতে যেতে পারিনি আমাদের সময়ের অভাবে, কিন্তু আমরা কখনোই চাই না, কোনোভাবেই চাই না যে আরও একজন মোর্শেদ এই সমাজে জন্ম হোক, কিংবা এই সমাজ আর একজন মোর্শেদের জন্ম দিক। অনেক ভালো থাকুন। এই সব সিক্রেটস আপনার জীবনের সমস্ত সিক্রেটকে দূর করে দিক, কিংবা আপনাকে যেন কখনো সিক্রেটসের মুখোমুখি না হতে হয়, সেই শুভকামনা জানিয়ে আজকের মতো শুভরাত্রি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট,
এক্সক্লুসিভলি অন ফিউশনবিটি.কম।